ABC Radio 89.2 FM. Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের সত্য বলার মঞ্চে আজ ফরিদপুর থেকে এসেছেন মোশাররফ হোসেন হৃদয়। 19 বছর বয়সী এই তরুণের জন্ম ফরিদপুরেই। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের, এলাকায় সবার কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত। মাকে খুব ভালোবাসেন, মায়ের হাতের যে কোনো খাবারই তার প্রিয়। সঙ্গীত নিয়ে অনেক দূরে যাওয়া তার স্বপ্ন। তারুণ্যের আলোয় আলোকিত এই মানুষটি আজ কেন যাহা বলিব সত্য বলিবতে এসেছেন তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে মোশাররফ থাকছে আজকে জেবিএসবি মঞ্চে 174তম পর্বের। প্রথমেই মোশাররফকে আমরা ওয়েলকাম করেছি। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, থাকছে ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানাবেন অনুষ্ঠান শোনার পরে। এনশিওর করছি ফোনে তাকে। ডক্টর তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে, আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি খুব ভালো গান জানতাম। সব ম্যাডামই আমার গানগুলো অনেক শুনত বা লাইক করত। যাই হোক, একদিন নাজমা ম্যাডাম ছিল, সে বলে যে মোশাররফ একটা গান গা আমাকে। হ্যাঁ, ক্লাসে যখন ক্লাস থ্রিতে থাকি তখন তার রিকোয়েস্টের পরে আমি একটা গান গাইলাম মা শিরোনামের। গানটা শোনার পরে দেখলাম ম্যাডামের চোখ দিয়ে পানি বেয়ে একবারে মনে করেন টেবিলটা ভিজে গেছে। আমি ভাবলাম যে আসলে আমি কি এত সুন্দর গানটা গাইছি, নিজের কাছে একটা ভাবলাম। যাই হোক, এরপরে সব ম্যাডামই গান শোনে, কিন্তু ফার্স্ট নাজমা ম্যাডাম ওই দিন আমার কাছ থেকে ওই গানটা শোনে। তারপরে আমি ক্লাস ফোরে যখন উঠি, এরপর কিছুদিন পরে ফোরে থাকাকালীনই আমরা তিন কাকা তো ভাই ছিলাম, একজনের নাম ছিল মামুন আর একজনের নাম গাউস আর আমি। তিন ভাই একসাথে পড়াশোনা করতাম, একসাথে খেলাধুলা করতাম, যেখানে যেতাম তিনজনে একসাথে যেতাম আর কি। যাই হোক, দুঃখ কষ্ট সবই একসাথে শেয়ার করতাম। তারপরে দেখা যায় যে কিছুদিন পরে ওই যে মামুন নাম থাকে ওই আমার ওই কাকাতো ভাইডার হৃদরোগ হয়। আমার আঙ্কেল মানে যতটুক জমি ছিল সবগুলো বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসে একটা হাসপাতালে, কিন্তু শুনতে পারি যে ভাইটা মারা গেছে। যাকে অনেক কষ্ট পাই, ও মারা যাওয়ার পর থেকে আমার কে জানি স্কুলে যাইতে আর মন চাত না। যে আসলে ও স্যার মানে একসাথে যেতাম, মানে একে আপন বাড়ির মতো লাগত। পরে আমি যখন ফাইভে পিএসসি পাশ করি, তারপরে একটা বছর আমি স্কুলে যাওয়া বাধ্য দেই
না যাওয়ার, মানে
ভাইটা মারা গেছে মন চাচ্ছে না, তারপর আবার বাড়ি থেকে একটু কৃষিকাজের চাপ ছিল।
ভাই বোন ছিলেন আপনারা?
আমরা চার ভাই ছিলাম।
আপনার পজিশন কত ছিল?
আমি তিন নম্বর।
তিন নম্বরে ছিলাম। ওকে, আপনার বাবা কৃষি কাজ করতো?
হ্যাঁ, কৃষক ছিল।
বলুন।
যাই হোক, আর মন চাইতো না স্কুলে যাইতে, যাই হোক পুরোপুরি মানে বাধ্য দিলাম একটা বছর। আবার আমার বাবা মারও ইচ্ছা ছিল যে ওকে একটা কোনো মাদ্রাসায় ভর্তি করব, কিন্তু দেখা যায় যে আমি ভাবলাম যে এইভাবে যদি পড়াশোনা বাধ্য দেই আসলে ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে। এ কারণে আমি আবার পুনরায় আমি মা বাবাকে বললাম যে আমি আবার স্কুলে ভর্তি হতে চাই। আমি আবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই হাই স্কুলে। তারপরে নিয়মিত স্কুলে যেতাম না, এ কারণে যেতাম না, মামুন স্যার নামের একজন শিক্ষক ছিল, সে গণিত ক্লাস নিত, উনি আবার একটু মারধর করতো, উনাকে দেখলে একটু ভয় পাতাম, উনি ক্লাসে আসে একটু চোখ গরম করতো, মানে অন্যরকম, যাই তুই দাঁড়া তুই পড়া বল। যাই হোক, আমি একটু ওই উনার ভয়তে স্কুলে কম যাইতাম। যাই হোক, এভাবে যাই দেখি যে নতুন একটা ম্যাডাম আইসে হাই স্কুলে প্রথম।
আচ্ছা,
ওই ম্যাডামটা উনিও আমার কাছ থেকে গান শোনে, অনেকে শুনছে যে ও খুব ভালো গান জানে, আমার কাছ থেকে উনি গান শোনে। এভাবে করে যখন ক্লাস সেভেন উঠি, তখন ফারুক নামের আমার একটা ক্লাস ফ্রেন্ড থাকে, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। আমাকে একদিন স্কুলে থেকে বলে যে মোশারফ চল দোস্ত আমরা জোহর নামাজটা পড়ে আসি। তখন ওই ফার্স্ট আমি প্রথমে ওর সাথে নামাজ পড়তে যাই। নামাজটা পড়লে ও আবার আমাদের এলাকার যে মালতে মসজিদ ছিল ওই মসজিদে আবার ও আজান দিত, যাকে বলে মুয়াজ্জিন। ও টুকটাক মুয়াজ্জিনের দায়িত্বটা পালন করতো, পুরোপুরি না, যেহেতু স্কুলে পড়ালেখা করে তিন অক্ত আর কি, আসর মাগরিবে সেই চার অক্ত ও আজান দিত, আর জোহর স্কুলে থাকতো আর ফজরে উঠতে পারতো না যেহেতু।
ওর নাম কি ছিল?
ফারুক ওর নাম ছিল। ও আমাকে বলে যে আজকে মসজিদে আসবি তুই। আমি বলি আচ্ছা দোস্ত আসবো। ও এরকম মাঝে মাঝে আসি। ও একদিন বলে যে মোশারফ দোস্ত তুই তুই আজান দে, তোর কণ্ঠটা অনেক ভালো, তুই তো গান টান গাস। যাই হোক, আমি ওর কথা মতো একদিন আজান দিই। আজান দিলে এখন মাঝে মাঝে আজান দিতে দিতে ওখানকার মুরব্বীরা বলে আমাদের ইমাম সাহেব তো নিয়মিত আসতে পারে না ঠিক মতো, তুই তুই যদি আসিস তাহলে তো উপকার হয়। আসলে যাই হোক, আমি ওইভাবে আজান দেই। আজান দিতে দিতে ওখানকার একটা মুয়াজ্জিনের দায়িত্ব যাই হোক পালন করি, ওই দায়িত্বটা আমার পাশ চলে আসে শুধুমাত্র ফারুকের কারণে, আমার ফ্রেন্ড ওর রিকোয়েস্টের কারণে আমি নামাজ পড়ি এবং মুয়াজ্জিনগিরিও শুরু করি। এরকম চলে। এখন একদিন আমি মানে জামাতের টাইম হয়ে গেছে, ওই টাইমে আমি মানে একামত দেব, তখন মানে টাইমটা হয়ে গেছে, কিছু লোক বাইরে আছে মানে ওযু করতেছে, তখন ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, মসজিদের যে সভাপতি মুকাম্মেল মোল্লা, সে মানে আমি একামত দিছি, তুই একামত দিলি কে আমাকে বলছে। আমি কই দাদা আসলে জামাতের টাইম তো হয়ে গেছে দাদা, কই দেখতেছ না অনেকজন অনেকে তোজু করতেছে। আমি কই দাদা এটা নির্ধারিত টাইম আছে, কই এলাকায় এত আইনবাজি দেখাবি না, এলাকায় এত আইনবাজি দেখাবি না, কারণ এটা এটা শহর না যে নিয়মিত টাইম মতো দাঁড়াতে হবে, এটাই এলাকায় সবাই ঠিক সময় আসতে পারে না। আমি কই দাদা এটা তো দেখি কেমন কথা বলেন আপনি, এটা জ্ঞানী মানুষ হয়ে এরকম যদি আজকে এরকম টাইম ছাড়া দাঁড়ায় আর একদিন যদি দাঁড়ান এতে তো ক্ষতি হবে, এটা কেমন দেখা যায়, এটা তো খারাপ দেখা যায়।
যাই হোক,
তারপর এরকম ওনার সাথে একটু ভেজালের মতো লাগে যায়। তারপর আমি যাই হোক, একটা ভেজালি লাগে যে আমাকে অনেক গালি গালাজ করে, আমাদের এলাকায় একটু খুব খারাপ ভাষায় গালি গালাজ করতো, মানে শিক্ষার হারটা কম ছিল। যাই হোক, এরকম আমি আজান দেই, তারপর কিছুদিন রাগ করে আমি আর মসজিদে যাই না, আজানও দেই না। তারপরে ওখানকার সভাপতি সেক্রেটারি মিলে আবার ওনার সাদা সুদের মানুষ ছিল, পরে আমার বাবার খেয়ে যায় বলতেছে আসলে আমার যায় ডাক দিছে যে তুমি যাও না, তুমি না যাওয়াতে তো মসজিদটা এখন কানা হয়ে আছে, মানে কি ওই আজান দেওয়ার মানুষ নাই, ইমাম ছিল উনি দেখা গেছে ঠিক মতো আসতো না। যাই হোক, এভাবে আমি পাঁচক্ত আজান দেই। এরপর যখন ক্লাস এইটে উঠি, এইট উঠার পর একটা মেয়েকে আমার ভালো লাগে, নাম ছিল পিথি, মানে চোখি চোখি, এরকম প্রাইমারি স্কুলে তো একজনকে আমার ভালো লাগতো এরকম। যাই হোক, চোখি চোখি কিন্তু কাউকে বলতে পারতাম না। যাই হোক, এরপর এরকম আজান দেই, যাই হোক নিয়মিত স্কুলে যাই, এর পাশাপাশি একটু কাজ করা লাগে, তখন কাম কাজ করতাম নিয়মিতই, বাবা মা অনেক ভালো জানতো আমি। তারপরে একদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে একটা মেয়ে ছিল, মানে নাম ছিল শারমিন,
ক্লাসমেট,
হ্যাঁ আমার ক্লাস
পড়েন তখন
এইটে পড়ি, শারমিন নামের, ও একটু মানে ভাব নিত, মুড দেখাইতো আমি কারোর সাথে সম্পর্ক করব না। একদিন আমি ওর আমি ডাইরেক্ট বলি যে শারমিন তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি কই আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, ও পরে কয় আমি তোমাকে ভালোবাসি না, নখ জেলে জেলে বলে গেছে। ওই দিনটা আমি অনেক কষ্ট পাইছি। তারপরে আমি কষ্ট পাইয়ে ওর একটা খাতায়, ঠিক আছে, ওর যে গণিত খাতাটা ছিল ওই খাতার মধ্যে আমি লিখছি যে তোমার মন বলছে তুমি আমাকে ভালোবাসো, তুমি না বললে কি, তুমি শুধু আমারই, এইগুলো লিখছি। এইগুলো লেখার পরে ওই সময় আবার একটা প্রাইভেট ছিল, ওই প্রাইভেটের টাইমে আবার আমি তখন বাসায় চলে এসেছি টিবিন পিউটে, তখন মানে গণিত স্যার এসেছে মানে প্রাইভেটটা নিতে। এখন ওই সুমনা নামের আরেকটার মানে বান্ধবী ছিল, সে ওই খাতাটা দেখে ফেলে, মানে যে পৃষ্ঠাটাই লিখছিলাম ওই পৃষ্ঠাতে লঙ্ক শুরু করা লাগবে, কিন্তু সেই পৃষ্ঠাটাই আমি লিখছিলাম ওই জিনিস। যাই হোক, ওই শারমিন খাতাটা স্যারের কাছে জমা দেয় যে স্যার ইয়ের আমি বিচার চাই, যেভাবে আপনি বিচার করে দেবেন, নাইলে আবার
আপনার নামে বিচার চাই।
হ্যাঁ, আমার নামে বিচার চাই, ঠিক আছে।
ক্লাস এইটে পড়েন?
হ্যাঁ, তখন ক্লাস এইটে পড়ি। এখন আমি বাড়ি চলে গেছি, আমি ওই ওই বাড়িটার একটা বড় একটা গোষ্ঠী ছিল, যাই হোক সর্দার বাড়ির নাম করে যে মেয়েটার আমি ওই চিঠিটা লিখছিলাম। পরে ওই বাড়িতে আমরা মোবাইল সাথে যেতাম, আমার এক আঙ্কেল ছিল জিহাদ নাম করে, ওনার সাথে আমি মিশতাম, যদি উনি অনার্স এ পড়ে ওনার সাথে মিশতাম। যাই হোক, উনি গেছে ল্যাপটপ আর কি চার্জ দিতে, ওই সময় আমি আর কি বাড়িতে যাইতে চাই, তখন শুনতে পেলাম জিহাদ আঙ্কেল আমাকে বলছে তুই স্কুলে কোনো কোনো কিছু করে থাইছিস? আমি কই না, আমি কি করে থাকবো? ওই একদিকে খেয়াল করি, আমি পরে ভাবলাম যে হ্যাঁ আমি তো একটা চিঠি লিখে গেছিলাম। পরে মানে ওই জিহাদ আঙ্কেল ওনার সাথে যেহেতু বেড়াই, উনি অনেক বড়, ওই শারমিনের মা বাবার কাছে শারমিন আবার কথাগুলো কয় যে ও আমার খাতায় এটা এটা লেখছে, মানে শারমিনের মা আমার বাবার কাছে এখন নালিশ দিবি, আমি টেনশনে আছি আর এই বয়সে আমার লজ্জা লাগতেছে যে কি যদি বাপ মার কাছে নালিশটা চলে যায়। পরে আমি জিহাদ আঙ্কেল কই ওনার আবার একটু শ্রদ্ধা করতো, মানে এলাকায় একটু রাজনৈতিক হিসাবে একটু অবদান ছিল, এখানে সেই চোখে দেখতো আর কি। যাই হোক, তখন আমি বলছি আঙ্কেল আপনি একটা কাজ করেন না, আপনি এই জিনিসটা একটু সমাধান করে দেন যেভাবে পারেন, তাছাড়া যদি আমার বাড়ি থেকে জানা যায় তাহলে তোমার সমস্যা, পড়ালেখা হয়তো হবে না। এটা বলার পরে পরে উনি অনেক রিকোয়েস্টের পরে আমাকে অনেক বকা টকা দেয়, বকা দেওয়ার পরে বুঝিয়ে বলার পরে তারপরে জিনিসটা যাক সলভ হয়। তবে স্কুলেতে তারপরে দিন আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে বিএসএস স্যার আমাকে ডাক দিছে যে গণিত নাই যার কাছে ওই খাতাটা জমা দিছিল যে চিঠিটা, স্যার আমাকে ডাক দিছে যে মোশাররফ শুনে যা, আমাকে লাইব্রেরিতে নিয়ে গেছে। স্যার বললে আমি তো বুঝছি যে কি জন্য আমাকে ডাকছে। আমি স্যার বলেন বেশি বেশি বিয়াদ হয়ে গেছো না? পরে বাপ দেখাবা বাইরে, বাপ দেখাবা স্কুলে আসবা, একবারে ভদ্র মতো থাকবা, নাইলে একবারে গিরে কাটি ভেঙে লাবো, এটা কয়ে আমাকে কয়েকটা বাড়ি দেয়, 10-12 বাড়ি দেয় বেতের বাড়ি। আমার পিঠে অনেক প্রচন্ড মানে ব্যথা করে। তবে ওই মেয়েটাও ছিল তখন ওই শারমিন, ওকেও ডাকছিল। ডাকার পরে তারপর আমাকে বলছে এইগুলো তুই লিখছিস কেন? আমাকে স্যার এটা তো একটা গান লেখছি। আমি আবার গানের ভাষায় বুঝে দিছি, আমাকে স্যার এটা আমার নিজের লেখা গান, এই মন বলছে কয়েক সুর দিয়ে গা দিয়ে, আমি তখন একটু সুর দিয়ে দেখা দিছি, তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো, এরকম একটা সুর দিয়ে গানটা আর কি গাইছিলাম। তারপরে ওর বান্ধবীরা সবাই বলতেছে যে তুই একটা কাজ করছিস না এরকম লেখছে, তোর এই কাজটা করা ঠিক হয়েছে। কিন্তু তার আগে ও অনেকটা আমার মনে হতো আমাকে লাইক করতো। যাই হোক, এভাবে যাই, তারপরে ওর ধারার দাঁড়িয়ে না। তারপরে কিছুদিন পরে জিএসসি পরীক্ষা আসে, ফাইনাল পরীক্ষা, পরীক্ষাটা দেওয়ার পরে আমার গণিতে গণিত অঙ্ক আমি একটু কাঁচা ছিলাম, অঙ্ক সাবজেক্টে ফেল আসে, অঙ্ক আর ইংলিশেও আসে, এই দুইটা সাবজেক্ট আমার ফেল আসে। তখন অনেক কষ্ট পেলাম। কিছুদিন পরে আমি বাড়িতে আর কি একটা কাম কাজ নিয়ে রাগ করে ঢাকার দিকে চলে আসি। হ্যাঁ, মাত্র 300 টাকা নিয়ে, আমার বড় ভাই যে এখন বিডিআর চাকরি করে বর্তমান, তার 300 টাকা নিয়ে আমি ঢাকার অবস্থায়, আমি কিন্তু ঢাকা চিনি না তখন, ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, রাগ করে চলে আসতেছি, মাত্র 300 টাকা বাইরের বইয়ের মতে ছিল, ওই বইতে নিয়ে চলে আসতেছি। এখন ভাবতেছি যে কোথায় যাব, আস্তে আস্তে অনেক টেনশন করতে, বাড়িতে ফোন দিচ্ছে আমি ফোন ধরতেছি না। তখন আমাকে একটা ফোন দেয়, ওই যে আমার আঙ্কেল যে জিহাদ নাম কইছিলাম, উনি আমাকে একটা ফোন দেয়, ওই ফোনটা চালাই। যাই হোক, গাবতলি আসে, ওই যে গাবতলি টার্মিনাল, ওখানে নামি। নামার পরে চিন্তা করি সবার দোকানে দোকানে আমি যাচ্ছি, মানে ওই যে হোটেলে যাই বলতেছি, সালাম দিছি প্রথমে, বলছি মামা আমাকে একটা কাজ দেওয়া যায়। উনি বলে যে তোর বাড়ি কোথায়? আমি বলি ফরিদপুর। ফরিদপুরের লোক অনেক বাটপার, এত সরেক একটা থাবুর মারছে আমাকে, জোরে করে একটা থাবুর দেয়। আসলে আমি আবার তারপরে আর এক দোকানে যাই, আমার ইচ্ছা আমি বাড়িতে যাব না, রাগ করে আইছি, অনেক কাজও করি, তারপরও বাবা প্রচুর গালাগালি করে বাড়িতে, এই চিন্তায় আমি আবার জিএসসি ফেল গেছি, এই কারণে আমি চলে আসি। আসার পরে আবার আর একটা দোকানে গেছি, সালাম দিছি, দিয়ে বলে উনি বলে যে কই না এখানে কোনো কাজ হবে না, কই আপনার কোনো গার্জিয়ান আছে? আমি কই না আমার কোনো গার্জিয়ান নেই, আমার ঢাকা কোনো আত্মীয় নেই, কই এখান থেকে যান। তারপরে আর একটাই যাই, সেখানে সালাম দিয়ে সবকিছু অনেক কিছু জানার পরে বলে আচ্ছা এখানে কাজ কর, মানে কই এখনই তুই কাজ কর, মানে যার সাথেই আমাকে আমি কাজ ওখানে কাজ শুরু করে দিছি। হোটেলের ওই যে হালবাটি মাছতেছি, তারপর ওই যে মানে ওই টেবিল গুলো আমি মুছতেছি, খাবার টাবার দিতেছি,
মানে হোটেল বয় হিসেবে আপনি কাজ শুরু?
হ্যাঁ আচ্ছা, হোটেলে একজন কর্মচারী যাই হোক।
আচ্ছা,
তারপর এরকম কাজ করি করতে করতে হঠাৎ করে মানে আমি কিন্তু আমি কটা বলি যে আমার খুব খিদা লাগছে, একটু পরে খাইতে দেবো, একটু পরে সবজি দিয়ে শুধু কটা ভাত দিছিল ওই কটা খাই। এরপর এরকম মানে তুই দিনে ডিউটি নিবি না নাইটে ডিউটি নিবি? আমি কই আসলে আজকে তো অনেক জার্নি করে আইছি, আমি দিনের বেলায় করতে চাই আর রাতে ঘুমাতে চাই। তখন বলে না তোকে নাইটেই দেবো আজকে। ঠিক আছে, আমি কই আসলে আজকে যদি একটু ঘুমাতে দিতেন, অনেক পথ জার্নি করে আইছি, আমার অনেক ঘুমাতে মনে চাচ্ছে। কই না আজকে তুই সারা রাত কাজ করবি? যে মালিক আর কি হোটেলের সে বলে। আমি খুব আমার ঘুমাতে ইচ্ছা করছিলাম, আমি যাইতেও চাইছিলাম কিন্তু আমাকে যাইতে দেয় না। পরে দেখা যায় যখন কাজ করি রাত যখন 12টা বাজে তখন আর কি আমি গিলাসে যখন পানি খাওয়াতে যাই, একটা গিলাস হাত থেকে পড়ে নিচে পড়ে ওই গিলাসটা ভেঙে যায়। ভাঙার পরে ওই উনিও খুব গালি গালাস করে যে গিলাসটা ভেঙে ফেললি আর এরকম করে, মানে আমাকে খুব গালি গালাস করে। তারপরে মানে আমাকে ঘুমেতে মানে ওই গ্লাসটা পড়তো না, মানে এত প্রচন্ড ঘুমের ঘুম আসতেছে এই জন্য গ্লাসটা পড়ে গেল। তারপরে যখন ফজরের আজান দেবে তার আগ দিয়ে আর একটা গ্লাস পড়ে গেল, আর একটা গ্লাস ভেঙে গেল, তখন অনেক রাগা রাখছে। যাই হোক, এখন আমি কই আমার তো ঘুম আইছে, ফজরের নামাজটা পড়ছি, নামাজ পড়ে যখন মোনাজাত ধরছি আসলে আমি নিজেই যাই না, দেখি দুই চোখে জল, আমার আমার শুধু মানে জল পড়তেছে চোখ দিয়ে, আমি নিজেই জানতি না কি এত জল পড়ে। আর মা বাবার কথা অনেক মনে পড়তেছে,
মানে খারাপ লাগছে,
অনেক খারাপ লাগছে কি শহর এরকম, মানে ফার্স্টে আইছি মনে করছি শহর কি এত কষ্ট। তারপরে যাই হোক, আমি যেখানে আমাদেরকে ঘুমাতে দেয় ওখানে ঘুমাতে গেছি, মানে একটা বিল্ডিং, একটা খুব পুরাতন বিল্ডিং হয়তো, সেখানে তাও ঘুমাতে সেখানে কোনো ই নাই, ওই পোলরের পারে শোয়া লাগবে। যাই হোক, এখন শুতে গেছি, দেখি ওখানে অনেক নেশাখোর, মানে গাঁজা এগুলো খাচ্ছে, ঠিক আছে মদ। এখন আমার প্রচন্ড ঘুম আইছে, ওনারা প্রচন্ড জোরে জোরে কথা বলছে, আড্ডা দিতেছে, বুঝছেন? আমার খুব খারাপ লাগে, আমি কই মামা আমার তো খুব ঘুম লাগছে, আপনার একটু যদি বাইরে থেন আমি একটু ভালো মতো ঘুমাতাম। তখন আমাকে অনেক থাবড় চাবড় দেয়, মানে চুপ করে, হ্যাঁ চুপ করে বসে থাকার। এখন আমি মানে সারাদিন তো ঘুম নাই, জার্নি করে আইসি, আবার সারা রাত ডিউটি করছি, তারপরে আমার অনেক ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু উনরা খালি ওরকম কথা বলে, যাই হোক একটা বালিশও নাই ভালো মতো, আমার অন্য সবার বালিশ আছে, মানে আমার তা টেনবে পরে এরকম বলছিল। যাই হোক, পরে আমি করি কি আমার মনটা ঘুরে যায় যে বাড়ির দিকে যাই, বাড়িতে অনেক ফোন টোন দিচ্ছে, পরে বাড়ি চলে যাই।
কতদিন পরে গেলেন?
দুই দিন পরে, মাত্র দুই দিন ছিলাম। দুই দিন পরে যাই, আবার স্কুলে যাই, স্কুলে আবার নিয়মিত যাওয়া ধরি, যেহেতু স্যাররা আমাকে সব স্যাররাও ভালো জানতো, একজন স্যার ফোন দিয়ে বলতেছে যখন আমি ঢাকায় ছিলাম না তখন স্যাররা আমার খোঁজ নিয়েছে যে চলে আয়, এখন ফেল গেছিস? ফেল তো যাই, দু একজন এখন পাশ ফেল তো আছেই, বাড়ি এসে আবার এই দুই সাবজেক্টটা ভালো মতো পরীক্ষা দে, পাশ করে যাবিনি, তাছাড়া এই বয়সে যদি পড়ালেখা বাদ দিস কেমন দেয়? অনেকে বোঝানোর পরে যাই আমি বাড়িতে যাই, যাওয়ার পরে স্কুলে যাই, ওই স্কুলের একটা টিম ছাড়ছে ফুটবলের টিম, মাইকিং করার মতো কোন লোক পাইতেছে না, যারা ছাড়ছে আমাদের আঙ্কেল আর কি জিহাদ আঙ্কেল, এখন অনেক গণ্যমান্য ব্যক্তি ছাড়ছে। এখন আমাকে ওই ক্লাস টাইমে, তখন হলো আমাদের অঙ্ক ক্লাস নিতেছে, ঠিক আছে, ওই টাইমে মানে আমার একটু কণ্ঠ ভালো ছিল, বলে যে তুই আমাদের মাইকিংটা করে দে, তাছাড়া তো কোনো লোক পাইতেছি না। তখন আমি আবার আমি অনেক খুশি হয়েছি যে না মাইকিনে যাবো, ওই প্রথমে মাইকিনে যাই, যার পর স্যার অনেক রাগ করে যে আমার ক্লাস বাদ দে, চলে গেলে ধারাভাষ্যকার দিবার, পরের দিন আমাকে লাইব্রেরিতে ডাকে, তো এইভাবে ধরে মানে আমাকে খুব আবারও মারে আর কি লাইব্রেরিতে নিয়ে, যে এইভাবে
লাইব্রেরিতে নিয়ে,
হ্যাঁ তখন আমি মানে জিএসসি ফেল গেছি, আবারও উঠতে পারছি না, মানে আবার আর একবার দিয়ে উঠা লাগবে, তারপর যদি পাশ করি তারপরে উঠা লাগবে। যাই হোক, এভাবে আর কি খেলাধুলার ধারাভাষ্যকার দেই। তারপর অনেকে আমাকে ধারাভাষ্যকার হিসেবে চেনে, মানে একটু যদি দেব মানে কিভাবে দিতাম ধারাভাষ্যকারের এটা।
আচ্ছা দিতেন, একটু টেস্ট করি আমরা। হ্যাঁ শুনি।
সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মোশাররফ হোসেন আজকের এই ফুটবল খেলা অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। মাঠের পশ্চিম প্রান্ত দেখা যাচ্ছে ইতিমধ্যেই গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না।
মোশাররফ, মোশাররফ থেমে যান, থেমে যান, থেমে যান। আপনি কাকে নকল করতেন এই যে ধারাভাষ্যটা মানে দিতেন আর কি, কাউকে নকল করতেন?
মানে চৌধুরী জাফরুল্লাহ সারাভাতের মতো একটু করতে চাই।
আসলে জাফরুল্লাহ সারাভাতের গুণগান গাইতে চাই আমরা আজকের অনুষ্ঠান থেকে। এটা অনেক বড় পাওয়া, নিঃসন্দেহে পাওয়া, কারণ একজন ধারাভাষ্যকারকে যদি আলাদা ভাবে চেনা যায় তার কাজ দিয়ে, নিঃসন্দেহে এটা আপনার জন্য অনেক বড় একটা অনার। ঠিক আছে, বুঝতে পারছি আপনি করতেন এটা। তারপর
এরপরে আমি আবার কিছুদিন রং নম্বরে কথা বলি, একটা রং নম্বরের সম্পর্ক হয়। আমি মানে ফেল যাওয়ার পর থেকে মনটা অনেক খারাপ, যে মনে চাই যে রং নাম্বার ঢুকে, যার তার মানে অনুমানের নাম্বার ঢুকে এরকম রং নাম্বার খুঁজতাম। একদিন ফোন দেই, একটা মেয়ে ধরে, মেয়েটার বাসা হলো, মেয়ে বলতে বউই ধরা যায়, যাই হোক কুমিল্লা বাড়ি ওই বউটার, ওর হাজবেন্ড বাইরে থাকে, কুমিল্লা থাকে, তার সাথে যাই একটা সম্পর্ক হয়ে যায় যে তার সাথে আমি দেখা করব। আমার আবারও মন চাই আবার ঢাকা আসতে, দ্বিতীয়বার আর কি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই শুধুমাত্র ওনার সাথে দেখা করব বলে, যে ওই হোটেলে আবার যাব যে হোটেলে ছিলাম, হয়তো আরো দুই একদিন থাকে ওনার সাথে দেখা করব।
ওকে,
কিন্তু ওখানে যাওয়ার পরে আসলে ভাগ্যটা এমনই খারাপ হয় যে ওখানে যায় ফোন দেয় দেখি যে ওই নাম্বারটা বন্ধ, এইলো রং নাম্বার, যাই হোক নাম্বারটা দেখি যে বন্ধ, খুব কষ্ট পাই, আবারও চলে আসি বাড়ি। মানে দুই বার ঢাকা যাওয়া হয়ে গেল, একদিন ছিলাম মাঝে, ঠিক আছে আবার চলে আসি আমি। কিন্তু যখন আবার দ্বিতীয়বার ঢাকা গেছিলাম বলছিলাম ওই মামার কাছে যে আর আমি কখনো যাব না, আপনাদের এখানে কাজ করবো, এইভাবে চলে আসি। তারপরে আমাদের স্কুলে মানে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হতো না, আমি এবং যারা ভালো গান জানতাম সবাই আমরা বলছি যে স্যার, যে সভাপতি স্কুলের, ওনাদেরকে বলছি আমরা একটা কথা বলতে চাই, সব ছাত্রছাত্রী মিলে তাদের কাছে আমরা একটা মিটিং এর মতো ডাকছি, ঠিক আছে ডাকছি যে আমাদের সব স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আমাদের স্কুলে কেন হবে না। যাই হোক উনরা বলে যে আচ্ছা এই জিনিসটা আমরা ভাবে দেখি। এমনি শিক্ষা সফরে যাইতো, আমরা চাইতাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক তারপরে শিক্ষা সফরে নাই যাবো, আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সবাই এলাকার লোক দেখুক, একটা বিনোদনমূলক অনুষ্ঠান। যাই হোক তারা ওই বছরেই, যাই হোক যখন আমি তখন ওই এইটেই পড়ি তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন আমি একটা মানে আমি অনেক গানের জন্য প্রস্তুতি নেই এবং অনুষ্ঠানে গান গাই, গান গাইলে অনেক দর্শক থাকে, তার মধ্যে থেকে একজন আমাদেরই এক ভাইয়ের বউ থাকে ওই অনুষ্ঠানটা আর কি দেখে, আমার গানটা শুনে অনেক আমার দিকে অনেকটা বন্ধুত্বের মতো করতে চায়, যাই হোক আমাকে বলছে যে তোমার নাম্বারটা দেবে।
আপনাকে দেখেই নাম্বার চেয়ে নিল, ঠিক বুঝলাম না, আপনি তখন এত ছোট ছেলে, তখন বয়স কত আনুমানিক?
তখন এটা সম্ভব এটা 2012 সালের ঘটনা, দেখতে আরো পড়ে গেছে যেহেতু আমি একবার ফেল গেছিলাম, তখন আমার কাছে নাম্বার চাই, নাম্বার চাওয়ার পরে
উনি তো আপনার চেয়ে বয়সে বড় ছিল।
হ্যাঁ বয়স অনেক বড়, আমার একটা মেয়েও আছে।
ওকে ওকে, নাম্বার চাই, তারপর?
তারপর বলে তোমার গানটা তো অনেক সুন্দর লাগলো। আমি কই আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমাদের এলাকায় বেশি দূরে না, এরকম আমরা যে মসজিদে আজান দিতে যেতাম ওবেন্দে গেলি ওই সাইডেই বাড়িটা ছিল, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ।
আচ্ছা আপনি কি লেখাপড়ায় খারাপ করতেন, আপনার ফ্যামিলি থেকে কিছু বলতো না?
ফ্যামিলি থেকে মানে লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ দিত না, শুধু বলতো যে মাঠে যা কাম কাজ কর।
পরিবেশ একটা অনেক বড় জিনিস প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, যেই পরিবেশে যে বড় হয় সেই পরিবেশকে সে তার চারিত্রিক গঠনে ধারণ করে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে মোশাররফের জীবনের অপ্রিয় সত্য। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসব এই অনুষ্ঠানে, চার মিনিট পরেই ফিরছি। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন। এই পেজটি ছাড়া আমাদের কোন পেজের সঙ্গে আর কোনো ধরনের কোনো আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। চার মিনিট পরেই ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ
ABC Radio 89.2 FM Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo Recharge yourself
Charmed Paws আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন আজকে মোশাররফের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানে যদি আপনি আসতে চান ফোন করুন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। কথাটা বাড়ি আবারও ফিরছি মোশাররফের জীবনের অপ্রিয় সত্যে। মোশাররফ, তারপর
পরে নাম্বারটা আমি দিলাম, উনি একদিন আমাকে মিস কল দিল। যাক, অনেক ভদ্র ভাষায় কথা বলি, উনি বলে যে একটা গান শোনাবেন। যাক, আমি উনাকে একটা গান শোনাই, গান শোনাই, তারপরে এরপরে নায়ক মান্নার ডায়লগ ভয়েসটা দিতাম, এরকম শোনাতাম, অনেক বিশ্বাস তৈরি গেলাম। তারপরে এলাকায় মাঝে মাঝে
মানে মহিলার নাম কি ছিল,
মহিলার নাম ছিল
নাকি নামটা মোটে মোটে পড়ছে না,
নাম ওরকম মনে রাখতাম না,
নাম মনে রাখতেন না,
না
যখন এইরকম একটা মহিলার সঙ্গে কথা বলছেন তখন আপনার বয়স 14 বছরের মতো বয়স তখন আপনার?
হ্যাঁ। ওকে, এরকম কথা বলি, উনি আবার উনি আমাদের বাসায়ও মানে বিদ্যুৎ ছিল না, উনার বাসায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল সাইডের বাড়িতে, ওই বাড়িতে আসতো, উনি মোবাইল চার্জ দিতে আসতো। তখন আমু যেতাম, মাঝে মাঝে দেখা করতাম, কিন্তু আমার কোনো খারাপ নিয়ত ছিল না, আমার মেন উদ্দেশ্য ছিল যে টাকা খাবো, এর কাছ থেকে টাকা খাবো। বাসাতে চাইলে সেভাবে টাকা পয়সা দিত না, এ কারণে আমি টাকা খাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু হাজবেন্ড বিদেশে, যাই হোক টাকা পয়সা খাওয়া যাবে, এরকম একটা মনের মধ্যে পরিকল্পনা ছিল। যাই হোক, এরকম কথা বলি, ডায়লগ দেই, যদি আপনি ট্রাই করতে চান একটা নায়ক মান্নার ডায়লগ ভয়েসটা দিতে পারি।
আচ্ছা ঠিক আছে, আমার ট্রাই করতে হবে না, আপনি বলেন দেখি একটু শোনাই কিরকম।
বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন? বাবা বাবা, তুমি উত্তর দাও, কি অন্যায় করেছিল আমার ওই আদরের ছোট ভাই? আজ কেন সে, আজ কেন সে ওই দড়ির রোষে জ্বলছে? বাবা বাবা, তুমি চুপ করে থেকো না, আমার আমার ওই ছোট বোনটা কি অন্যায় করেছিল? শুনে রাখো বাবা, এই দুনিয়াতে, এই দুনিয়াতে কোন ভালো মানুষের দাম নেই, দাম আছে ওই সন্ত্রাসের, দাম আছে ওই গুন্ডার, দাম আছে ওই চাঁদাবাজের। মা মা, তুমি বাবাকে বোঝাও, মা তুমি বাবাকে বোঝাও, তোমার এই বাবুল আজ থেকে দেশের একজন বড় কুখ্যাত খুনে, একজন বড় কুখ্যাত খুনে, তাই এই বাবুল, এই বাবুল আর ভালো হবে না। মা মা, তুমি বোঝাও, মা তুমি বোঝাও।
ওকে, হিজ গুড অ্যাট মান্নাস ভয়েস, নো ডাউট। আপনি এই ভোকালটাকে কি আপনার যে অপ্রিয় সত্যটা আজকে এখানে প্রকাশ করছেন, আপনি আপনার এই ভোকালটাকে কি কোনো খারাপ কাজে ব্যবহার করেছেন?
এগুলো করে দেখাতাম এই কারণে যে মানে এরকম করলে হয়তো আমাকে অনেক ভালো জানবে, এদের কাছ থেকে মানে ভালোর দিক হলে টাকা পয়সা যাই চাই, মানে বিশ্বাস তোর একটা জায়গা তৈরি করতাম এদের কাছ থেকে, গান শুনে এই ডায়লগ দিয়ে দাম বাড়াতাম, ওয়েট। হ্যাঁ, এভাবে
ডায়লগ দিলেন, মানে
ডায়লগ দিলাম, এরকম গান শোনাই, মাঝে মাঝে ফোনে কথা হয়, বিশ্বাস তো হয়ে যায়। যাই হোক, একদিন আমি বলতেছি আসলে একটা কথা বলবো আপনাকে, বলে হ্যাঁ বলো, সমস্যা কি? আমি আসলে আপনি তো আমার অনেক সিনিয়র, তারপরও যাই হোক যেহেতু অনেকদিন ধরে কথা বলি, যাই হোক আসলে তুমি শব্দটা ব্যবহার করলে কেমন হয়? তুমিও যদি তুমি করে বলো, আমি যদি তুমি করে বলি
ওই ভদ্র মহিলার সঙ্গে।
হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে বলেন, সমস্যা নাই। যাই হোক, এরকম তুমি করে যখন বলি আস্তে আস্তে এরকম আগেতে থাকি। এর মাঝে আমার একটা রং নম্বরের সম্পর্ক হয়, তার বাড়ি হলো গোপালগঞ্জ, ওই মেয়েটার বাড়ি মোকসেদপুর থানায়, তার সাথে হলো আমার দেখা করা লাগবে। উনার সাথে কিছুদিন আমি ঘন ঘন ফোন দিয়েছি ওই বাবির, যে আমার টাকা লাগবে, আমার বাসাতে হয়তো কি কোনো কিছু বলে টাকাটা নেওয়া পারবো না, দেখা করা লাগবে, আর ফরিদপুর থেকে বেশি দূরে না গোপালগঞ্জ। যাই হোক, আমার 500-1000 টাকা এরকম টার্গেট নিছি, যেরকম কিছু টাকা হলে তার সাথে দেখাটা করতে পারবো। যাই হোক, ওনাকে বলি আসলে আপনাকে একটা জিনিস চাইতে চেয়েছিলাম, আসলে লজ্জাও করতেছে। কই কেন, লজ্জা কিসের বলো, সমস্যা কি? কিছু টাকার দরকার ছিল আসলে, এই সময় পড়াশোনা করি তো টাকা পয়সা কিভাবে জোগাড় করা বলো, ফরিদপুর যাওয়া লাগবে। ওনাকে একটু মিথ্যে বলছিলাম যে একটা একটা রাজনৈতিক ভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে যাওয়া লাগবে, এভাবে বলছিলাম যে কিছু খরচ তো হয়। এরপরে কয় কত টাকা লাগবে, আমি বললাম 1,000 মতো লাগবে, তবে কয় আমার ক্ষেত্রে 1,000 টাকা নেই, 500 টাকা হবে। আমি কই কারো কাছ থেকে হয় না, অন্য কারো কাছে দেখলে 1,000 তো দরকার ছিল। পরে উনি অনেক চেষ্টা করছে তবে আমার জন্য, তবে 500 টাকা আমার দেয়। নেওয়ার পরে আমি গোপালগঞ্জের উদ্দেশ্যে যাই, যে মেয়েটার সাথে রং নম্বরে সম্পর্ক ছিল তার সাথে আমি দেখা করতে যাই মুকসিদপুর। ওখানে যাওয়ার পরে যাই হোক দেখা হয়, দেখা হওয়ার পরে দেখি ওর একটা ছোট বোন নিয়ে আইছে, ওর যে ছোট সেটি 8 পড়ে, আর ও পড়ালো 10 ওই মেয়েটা পড়ে। মেয়েটার নাম ছিল তানজিলা, আর আমি পরিচয় দিছি যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বড় ভাই ব্রাদার কাছ থেকে জানিয়ে রাখতাম যে সেকেন্ড ইয়ারে কোন কোন সাবজেক্ট আছে বা আর্টস কমার্স এইসব, তখন কিন্তু আমি আসলে ওইগুলো জানতাম না, তখন এই বিষয়গুলো ধারণা নিলাম বড় ভাইদের কাছ থেকে। যাই হোক যাওয়ার পরে এখন ওর সাথে মানে একটা সাইডে ঘুরতে গেছি, মানে ঘুরতে যায় ও মানে আমাকে কিস করে, একটা বাগানের দিক গেলাম, বাগানের দিক যাওয়ার পরে আমাকে কিছু লোক ফলো করছে, মানে ওখানকার যে সব ইয়ং ছেলেরা আছে তারা ফলো করছে। আমরা যখন হাত ধরে চলাফেরা করি তখন ওরা দেখে ফেলে। দেখার পরে আমি আর কি ওখান থেকে একটা মাঠ কোনাখুনি ছিল, আমি একটা দৌড় মারি, আমি বলি তুমি চলে যাও, ওরা তো হয়তো আমাকে তো দাওয়া করবে, সমস্যা হবে। তারপর আমি দৌড় মারে বাস উঠে যাই, ডাইরেক্ট বাসে উঠলেও আমার বাসে চলে আসে ওই ছেলেটা। ওরা আসে মনে করেন বাসে যখন উঠছে দেখছে আরো অনেক মানুষ আছে, মানে আমার গায়ে হাত দিয়ে হতেও পারবে না, কারণ অনেকে আছে আমার দিকে টানবে সবাই বাসে যারা আছে। ওখান থেকে বাইসে গেলাম, যাই আবার আসি, তারপরে যে ভাবির সাথে কথা বলতাম তার সাথে কথা বলা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আবার ইচ্ছা হয়েছে আবার অন্য একজনের সাথে কথা বলবো। ওনাদের বাড়ি থেকে হাঁটে গেলে মাত্র 5 মিনিট লাগবে। আর একটা বউ, তারও হাজবেন্ড থাকে বাইরে, মালয়েশিয়া থাকে তার হাজবেন্ড, সে একদিন আমাকে বলতেছে ভাই আপনি কি সুপার এফ এন এফ করতে পারেন। আমি এলো মসজিদে আজান দিতে গেছি, তখন মানে মানে জামাতের টাইম হয়নি, একটু বাইরে দেখাটা দিছি, তার মাঝে পথের সাথে তো রাস্তার সাথে দেখা হয়েছে আর কি রাস্তা থেকে ওনার সাথে। উনি বলছে যে আপনি কি সুপার এফ এন এফ করতে পারেন। ওকে হ্যাঁ পারি, তখন সুপার এফ এন এফ টা করে দিছি। করার পরে বলছে যে আপনার কণ্ঠটা তো অনেক মিষ্টি ভাবে, আসলে
কে বলছে আপনি বলছেন?
আমি বলছি আপনার, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন কিভাবে? আমি কই তাই নাকি? আমি কই হ অনেক কথা অনেক মিষ্টি লাগে আমার কাছে, তাই নাকি? আমি কই আমার মনে হয়, আমি বলতেছি ভাবিরে, আমার মনে হয় যদি ফোনে মনে হয় আপনার কণ্ঠ শোনা যায় তাই মনে হবে আরো মধুর মতো, একদিন যদি ফোনে আপনার কথাগুলো শুনতে পারতাম তাহলে ভালো লাগতো।
আপনি বলছেন?
হ্যাঁ আমি বলছি। বলার পরে বলছে তাই নাম্বার রেখে দেন, সমস্যা কি? তখন আমি ওনার নাম্বারটা রেখে দিই। রাখার পরে দেখি ওনার সাথে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। বন্ধুত্ব তৈরি হয়ে গেলে ওই সে আমার আগেকার ওই সব বিস্তারিত শুরু করে দেয়, গান ডায়লগ এরকম একটা বিশ্বাস তো জমাই আবার ধীরে 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 ধীরে। আর আমার মনের কথা কিছুই কই না, আমি বলি যে কারোর সাথে আমার সম্পর্ক ছিল না, এতে অনেক খালি ভালো দিক দেখায়, আমার যত ভালো দিক আছে সেগুলো দেখাই, মানে সুনামের দিক প্রশংসার দিক। উনি বলে তাই আপনি এত সুন্দর ছেলে, আর ওনার মানে ওনার সাথে যেভাবে চলাফেরা করি, যাক এরকম একদিন ওনাকে নিয়ে একদিন আমি ঘুরতে যাব কোন এক পার্কে। যাই হোক আমাদের বাড়ির সাইডে একটা পার্ক ছিল, ছোট একটা পার্ক, ওই পার্কে যাই, ওখানে কিছু লোক আমাদেরকে ফলো করে। আমার মেন উদ্দেশ্য ছিল এখানে কিছু টাকা নেবো ওনার কাছ থেকে, আমার ওই উদ্দেশ্য করে গেছি যে টাকা নেবো। আর ওই সেই ভাবির কাছ থেকে, দ্বিতীয় যে ভাবি, হ্যাঁ ওনার কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যে মানে পিকনিক কোনারে আইসি একটা। আসার পরে ওখান থেকে বলতেছে যে আমার তো আসলে জামা কাপড় কিনা লাগবে, ওই দিন আর কি ভালো পোশাক পরে গেছিলাম, ওনাকে দেখাবো যে খারাপ, উনিও যাতে বলবে যে এই পোশাক পরো কেন, এভাবে গেছিলাম। তারপরে বলি যে আসলে আমার তো একটা ভালো পোশাক নাই, ওইটা আমার সাথে চলো আমরা ফরিদপুর শহরে যাই, আমি আমি পছন্দ কিনে দেবানি। আমি কই দেখো ফরিদপুর তো আমাদের সব লোকই যা আশা করে, যে যে কেউ দেখলেই তো এটা সমস্যা হতে পারে, ওই জন্য টাকাটা আমার খেয়ে দেয় না, আমি আমার পছন্দ হইতো তোমার পছন্দ সমস্যা নাই, আমি কিনে নিয়ে আসি। উনি আমাকে 1,000 টাকা দিল, আর দেখাওয়ার পরে ওনাকে ওখান থেকে পাঠা দিলাম, উনি বাড়িতে চলে আসলো। আর ও সরি একটা জিনিস বলতে ভুলেছি, উনি ওই দিন আর কি ব্যাংকে থেকে টাকা উঠে, হাজবেন্ড বিদেশ থেকে টাকা পাঠায় ওই ব্যাংকে থেকে, ওই দিন দুইটা উদ্দেশ্যে, আমার সাথে এক দেখা করবে আর দ্বিতীয়ত টাকা উঠেবে। আমার মনে মনে উদ্দেশ্যে টাকা যখন উঠেবি হয়তো কিছু টাকা সংগ্রহ করা পারবো। যাই হোক আমি একটা প্যান কিনছিলাম ওই টাকা দিয়ে, তারপরে কিছুদিন কথা বলার পরে উনারে মাঝে মাঝে বিজি পাতাম, ওই ভাবিরে দ্বিতীয় ভাবি যে উনাকে বিজি পাতাম, বিজি পাইলে আর মন চাই না, পরে অবদে দিলাম। অবদে দেওয়ার পরে তখন যাই হোক এর মাঝখানে আমি জিএসসি পাশ করি, দুই সাবজেক্টে ফেল ছিল গণিত আর ইংলিশে, পরে পাশ করে নাইনে উঠি। নাইন উঠার পরে একটা শিখা নামের একটা মেয়েকে ভালো লাগে, খুব আমাদের এলাকায় খুব প্রভাবশালী আর কি, খুব শিক্ষিত ফ্যামিলি, ওকে আমার ভালো লাগতো, মানে এত ভালো এলো প্রথম, এত আগে যা ভালো লাগছে সেটা ভালো না, মানে এত ভালো লাগছে খাইতে গেলে, মানে সব সময় ওর কথাই ভাবতাম, এতটা মানে ঘুমাতে গেলেও টেনশন হতো, কেজিন ওর কথা মনে করে একাই চোখ দিয়ে পানি চলে আসতো, আর পাঁচক তো নামাজ পড়ে খালি দোয়া করতাম আল্লাহ ওকে কবে পরে যদি পাতাম, বা মানে সবসময় আর কি ওর ভালো চাইতাম, মানে ভালোবাসে যেগুলো চাওয়ার এইগুলি চাতাম সবসময়। যাই হোক ও মানে আমার একদিন স্কুলে না গেলে ভালো লাগতো না, আগে নিয়মিত স্কুল কামাই দিতাম, কিন্তু ওই ক্লাস নাইন উঠার পরে আমার স্কুল আর কামাই দিতে মনে চায় না, গেলে মনে চায় ওর একদিন যদি না দেখি মনে হয় যে একটা মাস দেখি না, যদি কারণ বসতে দু একদিন আমি স্কুলে না যাইতাম, রাস্তার কোলে আমি দাঁড়া থাকতাম কখন ওর দেখা পাবো, মানে মেয়েটা আসবে কখন, এইভাবে নিয়মিত স্কুলে যেতাম ওর লোভে, কিন্তু পড়াশোনায় অত আগ্রহী ছিল না, শুধু ওর ইচ্ছায় আমি শুধু খালি স্কুলে যেতাম নিয়মিত। আমি যেখানে বসতাম যেখান থেকে ওরে ভালোভাবে দেখা যাবে, ওর দিক তাকান যাবে, ঠিক সেই বেঞ্চিতে আমি বসতাম।
মেয়েটার নাম কি ছিল?
নাম ছিল শিখা।
শিখা
ওর দিকে আমি চেয়ে আছি, বইয়ের পর মাথা রেখে ওর দিকে আমি চায়া রয়েছি, ও আমার দিকে তাকায়, এরকম দেখা যায় মানে ঘন ঘন অতিরিক্ত তাকায়, কেউ কাউকে কিছু বলতে পারি না, মানে মনে হয় যে আমি কিছু বলি, অনেক রাত ভরে ভাবি যে যা আগামীকালকে কিছু না কিছু বলবই, যখন ওর কাছে আসি তখন আর কিছুই বলতে চায়, তখন গাও কাঁপে যে কি না কি বলবো কি বলবে, এর আগে একটা ঘটনা ঘটলো স্যারের কাছে না লিখে ছিল ওই শারমিন নামের যে মেয়েটা নিয়ে, এটা ঘটনায় অনেক মারধর করলো স্যার, ওই ঘটনাটা মনের মধ্যে অটোমেটিক চলে আসতো যে আবারও তো এরকম যদি আবার স্যাররা জানতে পারে তাহলে তো একেবারেই খারাপ, স্কুলে থাই বন্ধ হয়ে যাবে যদি বাড়িতে এই জিনিসটা বললে আমি বলতাম না, যাক মনের মধ্যে রাখতাম আর ভালোবেসে যেতাম। আর স্কুলে এসে বিকাল হলে কি করতাম, ওর যেখানে বাড়ি ওই বাড়ির পাশে যায় বসে থাকতাম, আর মানে আসরের নামাজ আজান দিয়ে নামাজ পড়ে ওর বাড়ির সাইডে যায় বসে থাকতাম যে, আর নামাজের সময় কি দোয়া করতাম জানেন, মানে আসরের নামাজ পড়ে বলতাম আল্লাহ এই যে যাইতেছি ওর বাড়ির সাইডে, আল্লাহ ওর দেখাটা মিলেও, ওর যেন দেখাটা পাই, এরকম বলতাম।
আমি বারবারই যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবো বয়স বোঝার জন্য, সেটা হচ্ছে তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস নাইনে।
ক্লাস নাইনে পড়েন, কিন্তু আপনার তখন পড়ার কথা আসলে ক্লাস টেনে, কারণ আপনি গ্যাপ দিয়েছেন এক বছর,
এক সাবজেক্ট,
বুঝতেই পারছেন ওর বয়স মাত্র ১৬ থেকে ১৭ বছর বয়স। ওকে,
যাক এরকম বাড়ির সাইডে যায় বসে থাকতাম, মানে আর আমার কি আমার ফ্রেন্ডটা বলতো তুই একটা পাগল নাকি এরকম বাড়ির সাইডে যায় বসে, দেশ পর্যন্ত যারা মনের কথাটাই করলি না, আমি কই না এই বাড়ির সাইডে আমার বসে থাকা ভালো লাগে, তোরা যাই কই উগারে মাঝে মাঝে আনতাম, ওরা বিরক্ত হয়ে যেত কে এরকম একজনের বাড়ির সাইডে বসে থাকবো, কিন্তু আমার মতো আমি বসে থাকতাম, দেখা গেছে বাঁশি বাজাতিস একটা বাঁশি নিয়ে যেতাম, বাঁশি নিয়ে বাড়ির সাইডে এরকম বসে থাকতাম প্রতিদিন, কোন লজ্জা কিছু আমার মধ্যে কাজ করতো না, এরকম বাঁশি বাজাতাম আর খালি আটাআটি করতাম কোন সময় ওর দেখাটা পাবো। এখন এরকম করতে করতে দেখি যে হঠাৎ করে ফার্স্ট ওই প্রথম দেখাটা হয়ে যায়, দেখি যে ও আইসে, আমি কি রে মানে অর্ধে আসার কোনো কথাই না, ওই বাড়ির সাইডে একটা মাঠের মতো আছে, ওখান দিয়ে ওর একটা ভাস্তি আর কি, তাকে কোলে করে ওই শিক্ষা আর কি আসতেছে আমার দিকে, খানিক আসে আমি একটু আগে বাড়তে দিচ্ছি ও দেহ পাইছে বাড়ির দিক চলে যাচ্ছে, তারপর অনেক খুশি লাগলো যেহেতু আজকে যেহেতু আইসে মনে হয় নিয়মিত আসবে, আমিও নিয়মিত যাবো, এদিক দিয়ে বাড়িতে বাপ মা সবসময় গালাগালি পারে, মানে যতটুকু স্কুলে যায় স্কুলে আর কি কামকাজ করা লাগে কৃষি পরিবারে, ওই কামকাজে আর অত মন বসে না, বিকাল হলেই চলে যায়, মানে বিকালে কটা ঘাস কাটবো বা সেইগুলো করতাম না, এই জন্য বাড়িতে বাবা অনেক গালি গালাজ করতো, মানে খুব খারাপ ভাষায় যেসব ভাষা আমি বলতে চাচ্ছি না, যাই হোক একটা বাবা ওরকম ছেলেদেরকে গালি গালাজ করে না, তবে আমাদের এলাকায় ওরকমই গালি গালাজ করতো, তবে আমার বাবা একটু অন্য টাইপের ছিল, তার অভ্যেসই ছিল কাম কাজ না থাকলেও কে জানি গালি গালাজ করতো যে মাঠে যা ওইটা দেহাই, মানে সবসময় হাই হাই কান্দা কাটি এরকম একটা ই ছিল ওনার মধ্যে, দেখো আমি ওই ওরকম কান দিতাম না, এখন এরকম নিয়মিত যাইতেছি স্কুলেতে আসে ওর বাড়ির সাইডে যায়, এরকম মাঝে মাঝে দেখা হয় কিন্তু কথা আর বলতে পারি না, একদিন ওই কি ও যখন স্কুলে যায় যে রাস্তা দিয়ে আমি ঠিক ওই জায়গায় দাঁড়া থাকি যে ও কখন আসবে, ওই টাইম দেখে রাখি যে কোন টাইমে আসবে, ওর সাথে সাথে হবো যাতে আমার কথাটা বলাই লাগবে, কিন্তু বলতে চাচ্ছি কিন্তু কাছে গেলে আর বলতে পারছি না, আমারও মনে হয় ও কিছু না কিছু বলবে এরকম একটা ফিল হতো, যাক ওর সাথে আমি নিয়মিত এরকম স্কুলে যেতাম, কে জানি একসাথে হয়ে যেতাম একা একা, মানে টাইম মতো হয়ে যেতাম একসাথে যেতাম,
ও তো যেটা বোঝা যাচ্ছিল ওর অ্যাটিটিউডে ও আপনাকে ফিল করে,
ফিল করে আবার বিকালে প্রতি বিকালে দেখা হইতেছে আমার, আমি বুঝে হয়তো ভালোবাসে কি বলবো, আমার মনে হচ্ছে যে ও ভালোবাসে, আমার বলা লাগবে না হয়তো, ও একদিন আমাকে বলবে এরকম একটা, নিজে ছোট হতে চাচ্ছি না আগে এরকম একটা কাজ করছিল। দেখি স্কুলে আসি একদিন, স্কুলে একসাথে হয়ে গেছি, একসাথে হওয়ার পরে বলি মানে অনেক ওই সময় মানে এমনি যে সময় ভালো মতো কথা বলতে পারি ওই সময় কথা বল, থুতলা থুতলা লেগে যাচ্ছে। আমি বলতেছি শিখা শোনো, ও আবার একটু তখন করা রাগ মেজাজ হয়ে গেছে, মানে আমি একটা বুকা বুকা টাইপের হয়ে গেছি নিজেই বুঝছি। আমি তোমার সাথে একটা কথা ছিল, ও আবার কিছু বলেন, কি বলবেন বলতে চান বলেন, আমি এত রাগ করতেছো, পরে আমাকে বলবো আপনার মনের কথা মনে রাখেন, এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তখন আমি ক্লাসে যে বুকার মতো ওই দিন যে লজ্জা পাইতেছি আর নিজের কাছে, মানে সবাই ক্লাস ফ্রেন্ডটা বলতে কিরে তুই আজকে এত মন খারাপ গে, ও ক্লাসে যায় দিয়ে আবার ওরকম তাকাইতেছে। একটু আগে ও যে ব্যবহারটা করলো মানে কথাটা বলতে দিবেন, ওরা এসে আবার ওরকম খালি বারবার তাকাইতেছে, এরকম বারবার তাকাই। যাই হোক, এর মাঝে বাড়িতে অনেক কাজ কাম থাকে, কাজ কামে যাই না একদিন। আর আমাকে মা করতো কি, মা আমার ভাত আমার রুমে দিয়ে আসতো, আমি বাবার সঙ্গে যেতাম না, আর বাবার সাথে ওখান থেকে আমি কথা বলি না, খুব গালাগালি পারতো, আমি আমু ওনাকে অতটা লাইক করতাম না, বাবা বলে পরিচয় দিবার মনে করতো না। কারণটা কি, আমাকে খালার সময় অনেক ভাষায় গালি গালাজ করতে, জন্য আমি বাবাকে পরিচয় দিতাম না, মানে বাবা খুঁয়ার ডাক দিতাম না। যখন যেসব টাকা পয়সা লাগতো মার কাছে বলতাম, তাও দিতে চাইতো না, আর না দিলে করতাম কি, পকেট থেকে টাকা নিতাম, দেখা গেছে 4-5 হাজার টাকা আছে বা 2,000 আছে, ওর মধ্যে কিছু নোট নিয়ে যেতাম, কিছু টাকার দেখা গেছে 500 টাকার নোট একখান নিয়ে যেতাম, বেশি 500 টাকার নোট আছে, ওইভাবে নিলে আর ঠিক পাইতো না, এইভাবে নিতাম। এরকম মাঝে মাঝে নিয়ে যে সব আমার পোশাক আশাকের বা খরচ লাগতো এভাবে নিতাম। তারপর একদিন আমি আবার বিকালে যাই ওই শিক্ষার সাথে দেখা করার উদ্দেশ্যে, স্কুলেতে বিকালে যাই, যাওয়ার পরে ওর একটা ভাই ছিল হুমায় নাম করে, ও মাঝে মাঝে আমি নিয়মিত যাই, ও ফলো করে আমাকে, জিনিসটা ফলো করে, ও নিয়মিত কেন আমাদের এই সাইডে আসে, ওর তো আসার কথা না, আমার বাড়ি যে জায়গা সে জায়গা থেকে অনেক দূর, মানে একটা গুনায় আর কি, মানে মাঠের সাইডে বাড়িটা ছিল, এখানে ও কেন আসে, বাসি নিয়ে আসি, এটা অন্য রকমের ভাব, ও কেন আসে। ও একটা রাগ রাগ মেজাজে একদিন আমার কাছে আইছে, তার আগে কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, বা ওনার আমি সিনিয়র, উনি আমার সিনিয়র পার্সন ছিল, এজন্য ওনাকে আমি শ্রদ্ধা করতাম। এটা ওই শিখার ভাই, মেয়েটার ভাই,
শিখার বড় ভাই।
হ্যাঁ,
ওকে, নাম কি ছিল?
হুমায়ুন। হ্যাঁ,
ওকে।
যাই হোক, উনি আমাকে বলছে যে কিরে তুই নিয়মিত এখানে আসিস কেন, আমাদের বাড়ির এসে বসে থাকিস, কারণ রাখি আসবি আমাদের বাড়িতে এসে বেড়া যাবি, এখানে আসিস এটা কেমন, এটাই তো খারাপ দেখা যায়। ভাই আমার ভাল লাগে তাই আসি, আপনার কোনো সমস্যা? না সমস্যা নাই, এর আসিস, ঘুরার তো কত জায়গা আছে, মানে সেই বাজার দিয়ে ঘুরে একটা ভালো জায়গায় দিয়ে ঘুরে, তাও একা একা এটা কেমন দেখা যায়। ওই কে ভাই, যদি আসতে মানা করেন তাহলে আর আসবো না, আর কিছু কইল না। তারপরে আমি এরকম বিকালে যাই, আবার আর একদিন আমার ধরছে, আর একদিন একটু রাগ রাগে আইসে, তুই আর এই আলতায় তোর আমি দেখিনি আর, এটা কেমন হইলো, আপনার তো বাড়ি যাই নেই, আপনার আমি আপনার আপনার কোন জমিতে আসি নাকি, আপনার এদিকে আমি আসলে আপনার সমস্যা কি, বা আপনি যেগুলো ভাবতেছেন আপনার বন্ডে নিয়ে অনেক কিছু ভাবতে পারেন, এগুলো ভুল ভাই, যদি কোনোদিন আমাদের কোনো কিছু ধরা পারেন বা সন্দেহ জাগে সেদিন বললেন।
আচ্ছা,
এইগুলো বললাম, তারপরে যাই একদিন ও আমাকে মারবে এরকম যায়, আমি যা আর কামাই দিই না, বিকাল হলেই চলে যাই।
আচ্ছা,
এরকম মারবে, পরে ভাবে দেখলাম আসলে এই জিনিসটা ফোকাসিং হলে অনেক খারাপ দেখা যাবে, এই জিনিসটা নিয়ে আসলে দোষটা আমারও, কে অনেক যদি বাবার বিষয় আছে, কে নিয়মিত এখানে আসবে কেন, একটা বাবারই বিষয়, দশজনের মাঝে টেলে একটা লজ্জারই বিষয়। এই জন্য যা বাধ্য দিলাম, কিছুদিন ওই সময় কিছু গান লেখা শুরু করলাম, মানে ওর ওর ওরে নিয়ে এত কষ্ট লাগে ওর সাথে, আর
বিরহে গান লেখা শুরু করলাম।
হ্যাঁ, বিরহে গান লেখা, স্কুলেতে গাই, মানে ওরে নিয়ে ওর উদ্দেশ্য করে অনেক গান লেখি, মানে ওর কথা মতা থাকে, কিন্তু ওর নামটা থাকে না, তবে ও বুঝতে পারে কিভাবে লিখছি গানগুলো, এরকম গান লেখি। যাই হোক, কিছুদিন পরে দেখা যায় আমাদের স্কুলের সাইডে অন্য একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার ইচ্ছা ছিল ওই অনুষ্ঠানে একটা গান গাবো। দেখ, আমাদের স্কুলে যে ম্যাডাম ছিল সে আবার ট্রান্সফার হয়ে অন্য ওই সেই স্কুল আর কি, আমাদের সাইডের যে গোপালদি স্কুল ছিল একটা উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে উনি ওখানে আর কি শিক্ষকতা করেন, ওখানে আমি উনারে দিছি ফোন, উনি আমার আগেতেই ভালো জানতো আমার গান শুনতো, ম্যাডাম আপনাকে স্কুলে তো আইসি একটা গান গাইতে ইচ্ছে করছে, বুঝছেন, সমস্যা নাই আমি তো সুযোগ করে দেবো। ঠিক আছে, কিন্তু ওনার উপের যে স্যার ছিল ওনারা তো আর সুযোগ দেয় না। ওরা আমি অনেক রিকোয়েস্ট করতেছি যায় যায় আমাকে একটা সুযোগ দেন, অনুষ্ঠানটা অনেক ভালো ছিল বা মানে খবরের মাধ্যমে ওরকম দেখাইতো কিছু 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 মানে পত্রিকায় ওই সাইডে মানে ওই থানার যে কিছু বার্তা ছিল ওই সব খবরের কাগজ আর কি অনুষ্ঠান লেখালেখি হইতো। যাই হোক, ওখানে আমি অনেক রিকোয়েস্টের পরে একটা গান গাই, গান গাওয়ার পরে আবার দেখা গেছে আরেকটা অন্য কোন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে যে একটা গান গাই, এরকম করে করে মানে অনেকে আমাকে চেনে আর কি শিল্পী হিসেবে যে অনেক ভালো গান জানে, এরকম গান গাইতে থাকি। আর বাড়িতে আসলে এই গালাগালি বকা শুরু করে দেয় আব্বা যে কাম করে নাই তুই আইসিস কে বাড়িতে। দেখা গেছে যে আমি আইসিটাই ঘর রুম তালা দিতাম, ঠিক আছে, রুম আটকাইয়া থাকতাম যে আইসি যদি মারে। এখন জানলা আমি খুলে রাখছি ওই টাইমে, জানলা খুলে এখন রুম আটকালো শুয়ে রয়েছি। এখন ওই সময় আব্বা মাঠেতে আসে,
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব, যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো 8920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। এন্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
কেরাল আছে এলাকায়, ওইটা কেরাল বলে, বাঁশের একটা লাঠি ওইটা দিয়ে আমার পাও তুলে খোসা মারে, জোরে বেগে খোসা মারে, আমি অনেক ব্যথা পাই, অনেক কান্নাকাটি করি। এরপরে মানে নিজের কাছে অনেক খারাপ লাগে, এই বয়সে মার খেলাম, মার দিল, ঘর আটকাইছি, তারপরে মারলো, অনেক এলাকার লোকজন চলে আসে, লজ্জা বোধ করে আমার কাছে তখন এই বিষয়টা। তারপরে আমি কিছুদিন পরে আমি ঢাকায় আবার রাগ করে চলে আসি, ঢাকায় আসি সাভারে, আমি আর একজন লোক নিয়ে আসছিলাম তুহিন নাম করে, সে তখন SSC পাস করছে আর তখন আমি নাই নেই।
আচ্ছা,
ওনাকে ওরা নিয়ে আর কি চলে আসি আমরা সাভারে আসার পরে একটা হোটেলে, হোটেল ছাড়া অন্য কেউ কাজ দিতে চাই না, এমনি হোটেলে একটু খাটাই খুটাই দেখ ওরা একটা কাজ পাওয়া যায়, আর অন্য জায়গায় গেলে বলে গার্জিয়ান লাগবে, তবে হোটেলে ওই জিনিসটা অত গার্জিয়ান দেখে না। যাই হোক, আমরা ওখানে ঢোকার পরে একজন কাজ দিল, কাজ দেওয়ার পরে এখন আমরা একটু জানা আমাদেরকে কোনো ভালো কিছু খাইতে দেয় না, পচা বাসি মাসি যেগুলো আছে ওইটা খাবার দেয়, মালিকের কাছে কই, সে বলে তাই এটাই তো খাবি, ঢাকার শহরে এটা তাই তো পাইসনি। আমি খুব কষ্ট বাবু, বাড়ি কি সুন্দর খাই, আবার মনে হয় আবার বাড়ি যাবার, এই কে আসি কে যাই, মানে বাড়ি থাকলে মনে হয় ঢাকা যায়, ঢাকা গেলে ঢাকা আসলে মনে হয় বাড়ি যায়, বাড়িতে বাপ মা বাবার দেখবার মনে করে গেলি ওই গালাগালি টবে, নামাজে সালাম ফিরে দিয়ে সালাম ফিরে ওই গালাগালি শুরু করে দেয়, এইগুলো আমার আর ভালো লাগে না, এলাকার সবাই জানো প্রচন্ড গালি গালাজ করে, এই যে অন্য মুরব্বীরা বুঝে, আমরা বলি জাঙ্কেল বুঝেন, দেখেন এরকম গালাগালি পাওয়ার মানে কি, কাম কাজ নাই, কাম করে আইসি তারপরেও গালাগালি করে। তবে ওই ওই এলাকায় আমরা সবচাইতে বেশি ফসল পাতাম, জমি জাতীয় বেশি ছিল, কৃষি কাজ আমরা চার ভাই মানে হরদম সবসময় কাজ করতাম, মানে কোন একটা কৃষ্যেনও নিতাম না, সবাই কৃষ্যের নিত, তারপরেও বাবার কাছে ভালো না, এইগুলো মাঝে মাঝে রাগ করে ঢাকায় আসতাম, ঢাকায় এসে আবার বাড়ির কথা মার কথা মনে করে, মা কান্দাকাটি করে যে দেখ
লাগতো, কামের সময় চলে গেছে আবার বাড়ি যাওয়া লাগতো, এরকম করে একটা ইসির মধ্যে আছি। কোন কুল পাইতেছি না, এই কুলে আসলে এই কুলে ধরা, ওই কুলে আসলে ওই কুলে ধরা। যাই হোক, যেখানে আইছিলাম সাবারে দুইজন আমি আর তুহিন, ওখানে ওরা সকালবেলা আমরা বলি আমরা বাড়িতে চলে যাবো, চরাত চরাত করে দুইটা থাবর মেরে দেয়। তবে থাবর মালিক মারে না, আর একজন ছিল, একটা গালি গালাজ দিয়ে বলে যে ঢাকায় আইসো না, ঢাকায় এসে ধৈর্য ধরে কাম করা লাগে। রানা প্লাজার সাইডে আইছিলাম, যাই হোক, ওখানে আবার ওই তুহিন রে পাঠা দেয়। আমি বললাম তুহিন তুই চলে যা, যাকে নিয়ে তুই আগে চলে যা, দুইজনে এস্তার যাওয়া যাবি না, নাহলে দুই ডেরে পেঁচা মারবি, কারণ তুই আগে আগে চলে যা। আর ওরও আর একজন একটা মহিলা ছিল, তার বাড়ি ছিল রাজবাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলা, উনি বলে এই মালিক কিন্তু ভালো না বেশি, প্রচন্ড খারাপ, তা হাত ঘরে চাইলে নাও দিবেন না, মাস গেলি কিন্তু কটা খাবার তাই দেখ ঠিক মতো দেয় কিনা। ওনার আমরা থাই আমরা জানি, আমরা অনেকদিন থাই, এরকম মাঝে মাঝে যে সওয়াল রায় যে সওয়াল মেয়ে আসে ওনটা না করে না, ওনটা কাজে নাই কিন্তু টাকা বেতন দেয় না। আমরা মনে করি যে আইসি কিছু টাকার জন্য, এই খাওয়ার জন্য পচা মশা খাওয়ার জন্য আইসি নাকি, যেগুলো আমাদের এলাকায় ফেলা দেয় হিসেবে। যাই হোক, ওরে পাঠা দেয়, ঠিক আছে, পাঠা দেওয়ার পরে ওই মুহূর্তে আর কি ঢাকায় আইসিলাম, শুধু ওই ভাড়াটা ছিল, পরে আমি যে যাব ওই ভাড়াটা নাই, আর যাই আর তুই ওই ছিল তুহিনীর ছিল যে আমার সাথে আইছিল যে ছেলেটা, ও চলে গেছে ভাড়া দিয়ে। এখন আমার একটা মেমোরি ছিল, ওই মেমোরিটা একজনের কাছে বিক্রি করি, 150 টাকা বিক্রি করি, 2 GB মেমোরি।
আচ্ছা আচ্ছা,
মেমোরিটা বিক্রি করে এখন আমার তো বাসায় যাওয়া লাগবে, মেন বাড়ি ছাড়ার ভালো লাগছে না যে বাড়ি যাওয়া লাগবে। পরে রানা প্লাজার সামনে একটা দোকান ছিল, ওই যে মানে বাসের টিউ এইগুলো অনেক কিছু বিক্রি করতো, বাসের চাক্কা, যাই হোক, ওনার কাছে খুলে খেলে বলি আমাকে একটা কাজ দেওয়া যায়, আসলে গেছিলাম তো একটা হোটেলে, ওই হোটেলের কাছে আমার পছন্দ হয় না, যদি আপনি দিতেন। মনে উনি খুব ভালো ভাষায় বললো যে আসলে এইভাবে একজন গার্জিয়ান ছাড়া আমরা কাউকে চাকরি দেই না। তারপরে উনি বললো তোমাকে একটা, ওই সময় রোজা রমজান মাস, তখন উনি বললো যে তোমাকে কি একটা উপকার করতে পারি, তোমাকে 100টা টাকা দেই ভাড়া দিয়ে, আর কিছু আছে যাই হোক এটা দিয়ে তুমি চলে যাও বাড়ি, বলে যে পড়াশোনা করো গে, এই পড়াশোনার সময় আর একটু ভালো পর্যায়ে আসো, তারপরে এমনি অনেক ভালো কাজ পাবানি, ঠিক আছে, অনেক ভালো পর্যায়ে যাইতে পারবা পড়াশোনা করলে। উনার কথা মতো উনি আমাকে 100টা টাকা দেয়, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে আমার সাইডে যে বই ছিল, আমি তো জানি হয়তো একজন ভালো মানুষই হবে, 100 টাকা ধুয়ে দেয় আর কি জামার পকেটে, ওই পকেটে একটু পরে হাত দিয়ে দেখি টাকাটা নাই, টাকাটা নাই, এখন আমার টাকা বলে না, কোনো টাকাই নাই, দুইজনের টাকাই নাই, এখন ভাড়া চাবি ভাড়া দেবো কি বলবো। তখন বুঝলে অনেকক্ষণ ভাবে চিনতে বুদ্ধি করলাম এখন কি করা যায়, এখন তো টাকা চাবো, তখন একটা পাগলের মতো ভান ধরলাম, পাগলের মতো কি কণ্ঠ মনটা একবারে পাগলের মতো একটা ভাবভঙ্গি ধরলাম, যখন টাকা চাবার আসে তখন এরকম সিটির সাইডে ঘুমা পড়ি, টাকা চাইলে ঠিক আছে একটা ঘুমের ভাব ধরি, একটু পরে চাবে না আবার একটু পরে চাই, এইভাবে করে লাস্টে যখন আর কি ফেরি পাড়া পাটুরিয়া ঘাটের ওখানে আসি, তখন উনি আমাকে বলে এই ভাই টাকা দিলেন না, আমাকে ভাই আসলে আমার কাছে যে টাকা ছিল আমার মানি ব্যাগ সহ চুরি হয়ে গেছে, এটা বলি ওনার কাছে মিথ্যে কথা বলি বাঁচার জন্য, যে ভাই একটা গালি গালাজ দিল কি জানি করলো, যে পাগল নাকি না এরকম কিছু করলো, আমি কোনো মাইন্ড মনে করলাম না যেহেতু। যাই হোক, পরে আমি যখন ওই পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠি, ফেরিতে উঠার পরে ওই কিছু লোক যারা টিকিট দেয়, মানে টিকিট তো কাটা লাগবে, টিকিট না কাটলে তো ফেরিতে উঠতে দেবে না, তখন আর কি আমি গেছি ওই জায়গা, আমি জানি এই জায়গাগুলো বেশি পাগলের বান করা লাগবে, নালে তো আর উপায় নাই কোনো, আরো ভদ্র সাজলেই তো টাকা চাবে, অনেক কিছু অনেক কথা শোনা লাগবে, ওর যায় এটাই মনে করেন এমন একটা কণ্ঠ দিছি মানে একেবারে পাগলের মতো হই নাই, ওরা মনে করে পাগল হয় ওরে যাবার দে, পরে সবাইকে পাগল হয় ওরে যাবার দে, পরে আমি ফেরিতে উঠি একটা মানে পাগলের মতো কণ্ঠ ফেরিতে উঠে তারপরে এরকম চলে আসি। এখন ফেরিতে উঠার পরে এখন আইসি রাজবাড়ি দৌলতদির ঘাটে আইসি, এখান থেকে তো আবার যাওয়া লাগবে, বাস উঠা লাগবে আবার, এতে তো আর একটা সিস্টেম করা লাগবে, এতে আর পাগলের মতো সাজলাম না, এতে সব ভদ্র ভাষায় বললাম যে ওই ড্রাইভার যে ঠিক আছে একটা ট্রাকের ড্রাইভার, তার কাছে বলতেছি যে এরকম এরকম অবস্থা, আসলে আমার টাকাটা এইভাবে নিয়ে গেছে, আমার থাবুর মাবুর দিয়ে আমার টাকাটা নিয়ে গেছে, এখন আমার কাছে টাকা নাই, এটা আপনার গাড়িতে ট্রাকের উপরে শুধু থাকবো আমি, ঠিক আছে ফরিদপুর ওই সাইডে নামে যাবো, এটা বলছি। অনেক রিকোয়েস্টের পরে উনি তো না মানে ওখানকার জায়গাটা ভালো একটা গণ্যমান্য লোক হবে, সে বলে ওঠেক তুই ওঠেক, উপরে উঠে গেলাম, তো শীতের সময় ছিল, ওই সময় একটা চাদর ছিল আমার কাছে, চাদরটা অনেক বাতাসে ঠেয়ে যে একেবারে টালসি লাগে পড়ে গেলাম, মাঝে মাঝে শীতে গাড়ির মধ্যে পড়ে যেতাম ট্রাকের মধ্যে, যেহেতু আমি ট্রাকের উপরে। এরকম যাই হোক, বাড়িতে চলে আসি, তখন নিউ টেনে আর কি, 9 থেকে 10 নাইনের পরীক্ষাতে টেনে ওঠার পরে তখন একটু বুদ্ধি ভালো মতো আর কি জ্ঞান ডাউল, পরে সবার সাথে চলাফেরা করা ধরলাম। ওই সময় আর কি যে ঢাকার, আমি একটা কথা বলতে ভাইয়া ভুলে গেছি, ঢাকার পথে যখন আইছিলাম ফেরির মোড় থেকে আমাদের আর কি ওই ফরিদপুরের একটা অন্যতম একজন নেতা তার সাথে দেখা হয় ফেরির মোড় থেকে। দেখছি একটা সিগারেট খাইতে আর কি মাইকের মোড় থেকে নামে আইছে। তখন আমরা দেখছি উপজেলা নির্বাচন করছে উনি, ওনার তো আমার চিনি ওনার চেহারা। তারপর অনেক প্রোগ্রামে যায় দেখছি ওনাকে, ঠিক আছে। পরে এখন আমি দেখে সালাম দিছি না, আমি আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। পরে বলি ভাই আমার নাম মুশারফ, আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে, অনেক অনুষ্ঠানে বক্তব্য দেন, তোমার বাসা কোথায়? আমি বলি ফরিদপুরে। ফরিদপুর কোথায়? আমি বলি কৃষ্ণনগর ইউনিয়নে। তারপরে অনেক আমাদের এলাকার যারা মেম্বার তার পরিচয় দেয়, তখন আমার অনেক ভালো জানে। উনি বললেন যে স্বপন মেম্বার আছেন, আমি কে হ্যাঁ চিনি। দেখুন ওনার পরিচয় ধরো মকুল ভাইয়ের কথা শুনে, যাই হোক ওনাদের পরিচয় দিয়ে ওনার সাথে অনেকক্ষণ কথা হয়। কথা হওয়ার পরে ওনার আবার অনেক আসিফ মনির খান ভালো ভালো বাড়ি সিদ্দিকি এরা আবার ওনার ফ্রেন্ড, ওদের একটা ভালো পর্যায়ের লোক ওনার সাথে। আবার আমার ইচ্ছা ছিল আমি যেহেতু অনেক গান টান গাই, যদি উনি হেল্প করে এরকম একটা মন ছিল যে আমার শিল্প হইতে হলে ওনার সাথে হয়তো যোগাযোগটা রাখলে একটা ভালো পর্যায়ে যাইতে পারবো, এরকম একটা ফিল ছিল ভিতরে। আর উনি অনেক অনেক প্রোগ্রামে যায় বলতো কি যে আমি যদি নির্বাচনে হইতে পারি তাহলে এই শিল্পীকে আনিয়ে, ধর নাসির শিল্পী, এদেরকে আনিয়ে একটা ও কনসার্ট করবো, আচ্ছা বিনোদনমূলক একটা আনন্দ দেবো, এরকম বলতো। যে এক্ষেত্রে আমি ওনাকে সবকিছু বলি যে এই আপনার আপনার কিন্তু আমরা ভোট দিচ্ছি আমার আব্বু আম্মু, আর আপনার রাজনীতি তো আমরা আমি করি ভাই, যে স্বপন ভাই যাদের নাম বলেন এদের সাথে আমার চলাফেরা, এগুলো বললে তখন কিন্তু অতটা চলাফেরা করতাম না। যাই হোক ওই সময়ের পরিস্থিতিতে আমি ওই মানে মূলত এই দলের সাথে মিশে যাই। মিশে যাই বলতে আমার ইচ্ছা ছিল যে ওনার সাথে মিশলে আমি হয়তো একটা শিল্পী হইতে পারবো বা ভালো পর্যায়ে যাইতে পারবো, এরকম একটা উদ্দেশ্য ছিল। যাই হোক ওনাকে আমি লাস্টে বলি ফেরির মধ্যে থেকে, ভাই আসলে আপনার নাম্বারটা কি দেওয়া যায়? আচ্ছা নাম্বার নেবার সমস্যা নেই, উঠাও উঠাও। আমি তখন নাম্বারটা উঠাই, উঠার পরে ওনার সাথে লাস্টে হ্যান্ডশেক করে আর কি চলে আসি। রাত 12টার দিকে আমি বাসায় আসি, আসার পরে ওনাকে আমি ফোন দিই ওই সময়, ভাই মোশারফ বলছিলাম, ভাই আপনি কি বাসায় পৌঁছাইছেন? হ্যাঁ হ্যাঁ পৌঁছাইছি। ও মোশারফ এই ফেরিতে দেখা হলো? আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমি মোশারফ। থ্যাংক ইউ মোশারফ, ধন্যবাদ। মানে এক মিনিট কথা বলেই রাখিয়ে দিল। এরকম মাঝে মাঝে ওনার আমি সুযোগ দিই, সময় দিই, মাঝে মাঝে ফোন দিই। ফোন দিয়ে আসলো আপনার রমজান মাস, রোজার মাসে আর কি একটা আমার পরিকল্পনা ছিল যে একটা ওনাকে নিয়ে একটা ব্যানার করবো। ব্যানারটার সিনারি এখনো আছে যেটা নিয়ে অনেক ঝামেলা। যাই হোক একটা উনার নিয়ে একটা ঈদের শুভেচ্ছা বিনিময় একটা ব্যানার করবো। যাই হোক ওনাকে আমি বলছি, ভাইয়া আপনাকে নিয়ে একটা এরকম ব্যানার করতে চাই এবং আপনাকে সেটা দেখাতেও চাই শহরে আসিয়া। আচ্ছা এটা ভালো উদ্যোগ, সমস্যা নাই, করো করো। করার পরে তখন তিনটা রোজা হয়, ওই তিন রোজার দিন আমি শহরে যাই ফরিদপুর, আমাদের কোতোয়ালি থানাই, যদিও আমাদের ওখান থেকে বেশি দূরে না, তবে আমাদের ইউনিয়নে উনি হয়ে গেছিল আর কি, নির্বাচনে জয় হয়েছিল, এই জন্য আমাদের ইউনিয়নের মানুষকে অনেক ভালো জানত। যাই হোক আর যতটুকু ভালো জানে সেগুলো আমার ওই স্বপন ভাই এদের জন্য এলাকার এসে। যাই হোক আমি দশটা ব্যানার করি ওনাকে নিয়ে, ঈদের শুভেচ্ছা নিয়ে একটা ব্যানার করি। ব্যানার করার পরে আমি ওনাকে ফোন দিই, ভাই আমি তো ফরিদপুরে আইছি, ব্যানার করছি আপনার ঈদের একটা ব্যানার করছি, আসলে কয় আমি কি ভাই আপনাকে দেখাতে চাই ব্যানারটা, ঠিক আছে? এটা বলে তবে কয় আসো অমুক অমুক ঠিকানা দিল, আমি ওই ঠিকানা অনুযায়ী গেলাম। ওনার যে পিএস, ওনার পিএস আমাকে নিয়ে গেল, বসতে দিল, বসলাম। পরে তখন লোক 12টা বাজে, বলে যে ইফতারি করে যায়, অনেক কথা বলার পরে কয় তোমার কত টাকা খরচ হয়েছে এই ব্যানার করতে? আমি বললাম ভাই 6,000 টাকা খরচ হয়েছে। কয় বা অনেক টাকাই তো, আসলে এই টাকাগুলো পালিয়ে কোথায়? আমি বলি যে আসলে আমাদের এলাকায় যেসব ভাই ব্রাদার রাজনীতির সাথে জড়িত তাদের কাছ থেকে কিছু নিয়েছি হেল্প নিয়ে এগুলো আমি করছি। যাই হোক আর আমার কাছে কিছু ছিল। আচ্ছা তখন উনি কি করলো, ওনার পিএস কে ডাকিয়ে কিছু টাকা আনলো, 3,000 টাকা। 3,000 টাকা এনে আমাকে দিল, আমি কিন্তু টাকাটা স্বাদই নেই, আমি জানি ব্যানার যেহেতু করছি হয়তো উনি আমাকে সাইডে কিছু টাকা দেবে, যেহেতু নেতা এদের কাছে টাকা অনেক টাকা, আর উনি অনেক অনেক টাকার মালিক আর কি, ফরিদপুরের মধ্যে অনেক নামি দামি। যাই হোক উনি 38টি কোম্পানির সাথে জড়িত, তার মধ্যে ইট সিমেন্ট ঠিক আছে লড এগুলোর সাথে জড়িত বাংলাদেশে, ব্যবসার দিক দিয়ে ওনার অনেক অবদান আছে এবং অনেক চ্যানেলে ওনার খবরে দেখায়, টক শো ওনাকে দেখায়। যাই হোক আমার খেয়ে অনেক খুশি, আমি মাঝে মাঝে ফোন দিই যে একটা ভালো উনি, মানে আমার নাম্বারটা প্রথমত যখন মাঝে মাঝে ফোন দিতাম উনি সেভে রাখছিল না, পরে মাঝে মাঝে যখন সালাম দিয়ে বলতাম যে ভাই মুশারফ বলছিলাম এটি, তখন একদিন বলে আচ্ছা নাম বলা লাগবে না, তোমার নাম্বারটা সেভে রাখছি এখন থেকে, মাঝে মাঝে সালাম দিই এক মিনিট করে সময় দিতে এরকম মাঝে কথা বলে একদিন বলছে আজ তো প্রোগ্রাম আছে তুমি কিছু লোক দিতে পারবা, আমি বলি হ্যাঁ ভাই অবশ্যই পারবো না কেন, আমার এই ক্লাসে যে আমার ক্লাস ফ্রেন্ড যেগুলো ছিল তাদেরকে নিয়ে 10 জন লোক নিয়ে আমি ওই ক্লাস টাইমে চলে যাই, স্যার অনেক খারাপ ভাবে যে কি রে ক্লাস থেকে চলে যাই, মানে আমি প্রধান শিক্ষকের কাছ থেকে মানে একটা ই নেই, দরখাস্ত করে ছুটি নিয়ে 10 জন নিয়ে আমি একটা প্রোগ্রামে চলে যাই, ভাই ওইটা দেখে অবাক হয়ে যায় যে কি ওর তো আসলে লোক আছে, মানে ওনাকে একটু সুনাম ওসাছিলাম ভাই আমার এলাকায় পোলাফান আছে, ওখানে যাওয়ার ফলে উনি অনেক খুশি হয়, ওই দিন আমাকে 2000 টাকা দেয়, 2000 টাকা দিলে ওই আমার যে ফ্রেন্ড গুলো নিয়েছিলাম সাথে তাদেরকে আমি ওইগুলো টাকা তাদের পাশে খরচ করি, তারপরে ব্যানার করি পুরী ইউনিয়নে ব্যানার লাগা দিছি, তখন আমাদের এলাকায় আসলে বিদ্যুৎ আসে নাই, ওই বিদ্যুৎটা আসবে এটা নিয়ে অনেক কথা চলতেছে আর আমার এলাকায় লোক
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে, যারা যাহা বলিব সত্য বলিব এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আরজি কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
এবিসি রেডিও শুনছেন এনার্জির দুনিয়া, জয়েন দ্য গ্যাং ফিচারিং ফুয়াদ, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। সবাই এসেছে ঘুরে তারাবার, সবাই
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
চার্মিন পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে, facebook.com/kebria.rj, অর্থাৎ আরজে কিবরিয়া হচ্ছে পেজটির নাম, 12 লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। আমরা আবারও ফিরছি মোশারফের কাছে, মোশারফ আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম তারপর
আমাদের গ্রামে কেউ আর কি যেসব লোক ছিল মানে ওনারা আমাদের মানে লোকের ভালো দেখতে পারে না, এটা না দেখাই স্বাভাবিক, ব্যানার করার পরে যে সভাপতি আমাদের ইউনিয়নের সে একটা আমার নামে একটা কেস করার একটা পরিকল্পনা শুরু করে অনেকের সাথে মিলে, মানে সবাই তারা জোট করে যে আমার নামে একটা কেস করবে, ব্যানার করছে একটা মিথ্যা একটা কেস দেবে, কেস করার জন্য আমাদের বাড়িতে কি আমাদের আমার আব্বা আম্মা তারপর আমাদের গোষ্ঠীর সবাই সাপোর্ট করতো এই দলে করে আসতো, কিন্তু আমি একা শুধু ওই ভয়ের দিক তাকিয়ে মানে আমার ইচ্ছা যে তার সাথে থাকলে হয়তো একটা শিল্পে ভালো পর্যায়ে যাইতে পারবো, তার সাথে আমার সম্পর্কটাও হয়েছে পেপারে, আমার এরকম একটা উদ্দেশ্য ছিল, তার কারণে শুধু আমি মানে সাপোর্ট করি আর এটা নিয়ে ঘাটাঘাটি করি, এই ঘাটাঘাটিটা ওরা চাচ্ছে না, মানে আমাদের বিরোধী দল চাচ্ছে না যে আমি কোনো ভালো উপর পর্যায়ে যাই, এজন্য এরকম কেস আমাদের বাড়িতে এসে প্রতিদিন হুমকি দিত, ঠিক আছে ওরা যে আমাদের গ্রাম থেকে এই ব্যানার গুলি নামাতে বলতো ছেলেকে, নাইলে কিন্তু সমস্যা হবে, নাইলে কেস করবে, এটা নিয়ে এরকম হুমকি দেয়। তারপরে আমাকে একদিন বলে যে এইগুলো লাগাইছিস ভাই, এটা কিন্তু এটা যদি না খুলিস তাইলে কিন্তু আমি তোর নামে কেস করে দেবো। আমি কই ভাই আসলে আমি দল যা করি, আমি যে ব্যানার একবার লাগাইছি সবাই দেখছে, এলাকার জনগণ ইউনিয়নের জনগণ দেখছে ব্যানার গুলো লাগাইছে, এটা যদি খুলে ফেলাই লাগা সারা পারলাম না মাত্র কিছুদিন, এখন খোলার সাথে তো একটা খারাপ দেখা যায়। আমি খুলবো না ভাই, আপনি যা পারেন তাই করেন। এগুলো করলে আমার ব্যানারের নিচে আবার সৌজন্য দিছিলাম বদরুল ইসলাম স্বপন, তার অনেক আবার প্রভাব ছিল। উনি ক্ষমতায় থাকলেও ওনার অনেক প্রভাব থাকে, আর ক্ষমতায় না থাকলেও ওনার প্রভাবটা থাকে, ওনাকে বলে ভয় পায় আর কি সবাই। যাই হোক, সন্ত্রাস টাইপের ছিল উনি। এখন ওনার নামটা আমি নিচে সৌজন্য দিছিলাম, পরে ভাইয়ের কাছে বিষয়গুলো জানানোর পরে ওরা আর ওই ঝামেলাটা আর কি করতে চায়, এমনি মনে মনে আমার ক্ষতি করে, আমার সামনে সামনে আর কিছু বলে না। যাই হোক, কিছুদিন পর ওদের যে একটা ছেলে দিয়ে মানে আমাদের বাড়ির সাইডে বাড়ি মানে ওর দিয়ে আমার সাথে একটা ভেজাল সৃষ্টি করাবে, ঠিক আছে, ওরা মানে ওই নেতারা চাচ্ছে আমার সাথে একটা ভেজাল হোক, একটা ভেজাল লাগা যাতে কেসটা করা সুবিধা হয়। এরা একদিন একটা মিলাদ হচ্ছে এক বাড়ি, ওখানে আমাকে ডাক দিছে উনি আর কি ওই ওই সাহালদের, বলে যে ওরে ডাক দে, ওই মশার উপরে ডাক দে, ডাক দে বলতেছে মানে অনেক খারাপ করে, বুঝছেন, ওর মতো বলা মানে অনেক খারাপ করে বলতেছে তুই অনেক নেতা হয়ে গেছিস না, তোর নেতাগিরি দিবানি অনেক খারাপ ভাষায় গিয়ে গালি দিয়ে, ঠিক আছে। আমি কই যা তুই যা পারিস করিস, তখন আমি কিছুই বলি না, আমাদের বাড়ির সাইডতে তো ওই সময় আমি আর কোনো কথা বলিনি, দেখছি না এখানে কিছু এরকম করা যাবে না। পরে আমার যে সব ভাই ব্রাদার আমার দলের, তার কাছ থেকে আমি একটু নলেজ নিলাম যে কি করা যায়, এইভাবে এরকম মিলাইতে এরকম আমাকে একটা ফেদ দিছে, এখন কি করা যায়। তার একটা পরামর্শ দিল যে ওকে একটা মার দিতে যেভাবে পারিস, বললো এলাকা পরিস্থিতি তো ভালো, এমন ভাবে মারি যাতে না জানা পারে। আমার ইচ্ছে ছিল যে জানুক সমস্যা নাই, ওরা জানাই মারব, না জানা মারালো ভিতুর কাজ, আমি ওইটাই করবো না, তাতে যে লয় ভাসুক যায় অবি, ঠিক আছে, ওইটা নিয়ে আমি ভয় করতাম না। তারপরে ওর আমি একটা অন্ধকার রাতে ওকে অনেক মারধর করি, যে আমাকে থেট দিয়েছিল যে ছেলেটা দিয়ে ওকে প্রচন্ড মারধর করি রাতের বেলা, ঠিক আছে, অন্ধকার রাতে বাজারে যাওয়ার পথে ওকে মাইরে একবারে মানে ইসের পুকুরের পাড়ে থুয়ে দেয় মাইরে। আমার সাথে আরো দুজন লোক ছিল, আমি প্রথমে কয়েকটা ঘুষে তাতে ওরা সে প্রচন্ড মারামারি ওইভাবে থুয়ে দেয়, পরবর্তীতে ও হালকা হালকা সুস্থ হয়ে ওর সব লোকজন ফোন দেয়। ওই টাইমে আমার যে সব লোক আছে সব সেট করে রাখছি বাড়ি, লাঠি মাটি নিয়ে অস্ত্রপাতি নিয়ে সব আমরা রেডি আছি, তোরা লাগলি আমরা লাগবো। তারপরে দেখা যায় যেহেতু মাইট ইজ রাইট, জোর যার মূলক তার ওদের ক্ষমতা বেশি ছিল, যাই হোক, তখন আমাদের পর দেখি চাপ পড়তেছে, বাড়ির চার মিলে ঘেরাওয়াল করে ফেলাচ্ছে ওরা সবাই, ঠিক আছে, পুলিশ টুলিশ দিয়ে। তবে দোয়ালের মধ্যেও আবার এন্ট্রি থাকে, থাকে না, তাদের সাথে আমাদের আবার ভালো লিঙ্ক ছিল, দলের মধ্যে অনেক দুইটা ভাগ থাকে না, একই দল করে কিন্তু এদের সাথে ইয়ের মধ্যে ভাগ আছে, তাদের সাথে তাগার জাগার সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক, আমাদের আবার ওই চেয়ারম্যানের এন্টি যে ছিল তার সাথে সম্পর্ক ছিল। ওই মুহূর্তে আমি বাড়ি থেকে মামা বাড়িতে চলে যাই, বাড়ি বিন্দে ওরা হামতাম শুরু করছে, আমরা চুপচাপ করে রয়েছি যে হামতাম তো করবি, যেহেতু অনেক মার দিছি করুক সমস্যা নেই, এর আগে আবার দুই বের মারছি এরকম। যাই হোক, ওরা পুরে এলাকায় এক হয়ে গেছে, যেগুলো পুরে নেতা দেখাই দেবে, আর ওই আমাদের এলাকাটা খুব ডিয়ারিং ছিল, এলাকার বেজার হলে পুরী ইউনিয়ন একবারে দেখা গেছে মন্ত্রী পর্যায়ে চলে যায়। আমার নিয়ে ফেসবুকে লেহালে হয়েছে যে অন্ধকার রাতে এরকম অনেক মারধর করে টাকা পয়সা অনেক টাকা পয়সা নিয়ে গেছে, এরকম লেহালেই করে একটা কেস একটা কেস হওয়ার পরে আমি তো অনেক টেনশনে আছি। কিছুদিন পরে বিএসএসসি পরীক্ষার ফলাফল, এই দুইটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, মামার বাড়িতে আছি এরকম খাইনি ঠিক মতো। যাই হোক, আরো একটা আনন্দই রয়েছি, ওই মামার আমার মামা তো বোনের লবার বিয়ে ওই টাইমে, ওই সময় এলো বিপদে পড়ছি, ওই বাড়ি যাওয়ার পরে আমি আর আমার সাথে যে আরেকটা আমার কাকাতো ভাই মারছিল ও দুইজনে গেছি, আর সবাই বাড়িতে আছে, ঠিক আছে, বাড়িতে বলতে আমাদের আমাদের নিজস্ব ভাই ব্রাদারের বাসায় থাকে, ঠিক আছে, আর বাবা দু একটু কাজ কাম করে, তারপর অনেক সতর্ক ভাবে থাকে, যেহেতু জেলে গেলেই তো অনেক সমস্যা অনেক কিছু হয়ে যাবে। এভাবে এখন ওই আমি মামার বাড়িতে থাকার অবস্থায় মামাতো বোনের বিয়ে, ওই সময় আর এমনি নিয়মিত আমি মামাতো মামা বাড়ি যেতাম না আগে অতটা, ওখানে যায় মামাতো বোনের সাথে অনেকটা একটু ভালো লিঙ্ক হয়ে যায় মানে সম্পর্ক দিক প্রেমের দিক আগে যায়, ঠিক আছে। পরে আমি বলতেছি আসলে আগে তো যদি নিয়মিত এরকম আসতাম তাহলে এই বিয়েটা তো আর হইতো না, তাহলে তো আমার সাথে হইতো, আমি আবার আশা ভরসা করে বলছি। এদিক দিয়ে যাই হোক, এরকম এখন বাড়িতে অনেক চাপ আসতেছে, এখন আমরা ওই ওদের যারা এন্টি ঠিক আছে তাদেরকে ধরছি যে ভাই এরকম আমাদের দেন এরকম একটা ই করে ফেলছে, এরকম একটা কেস করছে এরকম মিথ্যে ভাবে সাজাইয়া, এখন কি করা যায়। উনাগেরে রিকোয়েস্ট করার পরে আবার উনাগেরে দেখাইছে নিয়ে ব্যানারে দেখেন ওরা কোন দল করে এটি ঠিক আছে ওগার এই তারিখাটা শিক্ষিত দেই ভাই আপনারা চুপ থাকেন ঠিক আছে তবে ওনারা তো আমাকে সাপোর্টে দিতেছে যেহেতু ওই চেয়ারম্যান দেখতে পারে না ওগার যাওয়ার লোক যাই হোক তারপরে ওরা বলতেছে সংশোধনে আয় ঠিক আছে একটা সালিশের মাধ্যমে জিনিসটা সমাধানে আসবার বলতেছে আর ওরা যদি বলে ওদের আসতেই হবে বাধ্যতামূলক যাই হোক ওরা আমাদের সাপোর্ট হয়ে মানে পুরো ফরিদপুর যার কথা এই কাপে ঠিক আছে বড় সন্ত্রাস ও নিল আমাকে সাপোর্ট যাই হোক এরপরে একটা সালিশের মাধ্যমে আসে তারা ওরা ওরা এমন একটা তার আগে একটা বুদ্ধি করছিল যে সালিশ থেকে আর মাইদ্যে দেবো আমাকে ঠিক আছে মাইদ্যে দেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু অতদূর যাইতে পারে নাই এভাবে তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার ফলাফল দেবে এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা সাবজেক্টে ফেলাইলো সব সাবজেক্টে এ মাইনাস আইছিল শুধু শারীরিক শিক্ষায় ফেলাইছে
এসএসসি
হ্যাঁ এটা বিষয় হয়েছে কি যখন পরীক্ষা দিছি মানে ওই হলে ও একটা নিয়ম ছিল যে ওই দিন আর কি কুয়ে দেওয়ার কথা ছিল এক কোন এক শিক্ষকের যে আমরা নৈভিত্তিক গুলো কুয়ে দেবো তোমরা আগে ভরাট করো না ঠিক আছে এরকম একটা ইয়ে ছিল তবে আমিও সেই আশায় বসে রয়েছি যে কখন কবে মানে এখন ওই সময় আর সময় পাই নাই বলার মতো আর মাত্র পাঁচ মিনিট যখন আছে আর আমি তো ওইভাবে বসে গেছি আমাদের পুরে ক্লাসে আর আমার অ্যাপটিটিউড স্লো ছিল মানে ভরাট করে অনেক সময় লাগতো আমার যাই হোক আমি পাঁচ মিনিটই উনিশটে ভরাট করছি পরে বলছে আর কিন্তু সুযোগ দিয়ে হবে না আজকে সময় নাই ঠিক আছে পরে আমি সবগুলো ভরাট করতে পারি নাই উনিশটা ভরাট করছি তার মধ্যে থেকে দশটা হয়েছিল দুইয়ের জন্য ফেল গেছিলাম যাই হোক এটা ভাগ্য জানি না আসলে খুব কষ্ট লাগলো যে মানুষই গণিতে ফেল যায় বা ইংলিশে ফেল যায় বা কঠিন কোন সাবজেক্টে ফেল যায় হিসাব বিজ্ঞানে কিন্তু আমি কেমন ফেল গেলাম এটা নিয়ে অনেক খুব খারাপ লাগলো বিষয়টা আবার কিছুদিন এরকম যাওয়ার পরে আবার একটু আমি রং নাম্বারে কথা বলিল ময়মনসিং একটা মেয়ের সাথে ফোনে
এই রং নাম্বারটা আপনি এগুলো জোগাড় করতেন কিভাবে
জোগাড় করতাম আনুমানিক উঠেতাম
আনুমানিক
এগারোটা উঠে 017 তারপর অনুমান এরকম বসা দিতাম এগারোটার সাথে এরকম কল দিতাম এরকম আমি ভাই কি বলবো আপনি বিশ্বাস যাবেন না এই 64 জেলা না তার মধ্যে 10 জেলা হয়তো বাদ যাতে সব জেলায় আমি সম্পর্ক ছিল সব জেলায় আমি ফোনে কথা করতাম কিন্তু একেবারে যে সম্পর্কটা গাঢ় ওরকম করতে পারি
যেটা বলে আপনি সম্পর্ক করলেন তারপর
এখানে এরকম সম্পর্ক করি যাই হোক মেয়েটার বাড়ি হলো ময়মনসিং ভালোয়াঘাট থানা সম্ভবত ফোনে কথা হয় এটি অনেক রকম সবকিছু আর কি একটা বিশ্বাস তো জায়গা তৈরি করি তারপরে সে বলি যে আমার পরীক্ষা সামনে আমার এক্সাম আমার ইন্টারফাই ওনারকে আবার পরিচয় দিছিলাম ওই পড়ালেখা অনেক মানে সিনিয়র ভাবে যে আমার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমার কিছু টাকা লাগবে
তারপরে পরিচয় দিলেন সম্পর্ক হয়ে গেল টাকা লাগবে বললে টাকা পাঠাবে কতটুকু বিশ্বাসযোগ্য আসলে
বিশ্বাসযোগ্য আসলে এখন বলতে পারবো নাম্বারটা আমার ইসে নাই হয়তো আপনাকে থাকলে
হ্যাঁ বলছেন টাকা লাগবে তারপর
তবে কিছু প্রমাণ আছে আমার রেকর্ডিং আছে অনেক অনেক
প্রয়োজন হলে আমরা আমাদের লিসনারদেরকে শোনাবো বলেন
যাই হোক তারপরে অনেকদিন কথা বলার পরে সে টাকা পাঠায় 1500 টাকা পাঠায় বিকাশের মাধ্যমে আমি যাই আমাদের যে সাইডে বিকাশের দোকান আছে এখানে যাওয়ার পরে টাকা পাঠায় টাকা পাঠানোর পরে আমি আর কথা বলি না নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলা দিই এরকম করে তারপরে আমাদের এলাকায় কাকি হইতো সে সম্পর্কে কাকি হইতো তার হাজবেন্ড থাকে কুয়েত তার সাথে আমাদের বাড়িতে উনি মাঝে মাঝে আসত একদিন আমাদের রুমে আর কি আমাদের সৌরবিদ্যুৎ আছে ওখানে আর কি মোবাইল চার্জ দিত ওখানে মাঝে মাঝে আসতো ওনার নাম্বারটা আমি ইচ্ছে করে নিছি মানে কথা বলি যাই হোক সম্পর্কটা আস্তে আস্তে আগেতে লাগে একটু কষ্ট হয়েছিল এটা সম্পর্কটা করা বুঝছেন এটা প্রথমে একটু রং নাম্বার ভাব দিছি পরে বলছি যে এই আমি সত্যি কথা বলবো আমি আমি অমুক ঠিক আছে এভাবে ওনার কাছে বিষয়টা ক্লোজ হই তারপরে ওনার কাছে বলি যে আমি আমি কি কিছু গান বাই করতে চাচ্ছি একটা অ্যালবামের কাজ চলছে এটা বলি তবে আমি একটা মিউজিক সহকারে একটা গান বাইর করছি দেশাত্মবোধক সুরকার গীতিকার হিসেবে গানটা আছে এখন আমার কাছেও আছে যদি দেখতে চান অবশ্যই দেখাবো তারপরে বলি যে আমার গানে অনেক টাকা পয়সা লাগবে এটা একটা গান প্রতি 5000 লাগবে 10 গান মোট অনেক টাকার ব্যাপার যদি কিছু টাকা দিতেন আসলে আচ্ছা যদি সামনে মাসে পাঠাই ঠিক আছে একটু কেটি ধরনের ছিল তারপরে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক রিকোয়েস্টের পরে উনি যখন টাকা উঠে পার যায় সেদিনকে আমও গেছি ঠিক আছে তবে এক গাড়িতে যাইনি উনি গেছে আক পাশ হয়ে দুজনে গাড়িতে যাই যাওয়ার পরে জনতা ব্যাংকের মোড় থেকে আমাদের ফরিদপুরের ওখান থেকে টাকা ই করে টাকা পাঠাইলো মোট 10000 আর মনে হয় কিছু জমি রাখছিল খায় শুধু ওখান থেকে আমাকে উনি 3000 টাকা দেয় মোট 10000 টাকা দিছিল ওনার আর 7000 ছিল ওই 7000 দিয়ে আমাদের এলাকা আবার খায়ের সুদ জমি রাখে ঠিক আছে ওই জমি ডাউনে রাখছিল আর আমাকে 3000 টাকা দেয় তবে আমার ইচ্ছা ছিল যে আসলে গানই বাই করবে এইগুলো দিয়ে, মানে আমাদের ওখানে একটা মানে একটা ক্ষুদ্র একটা শিল্পী ছিল ফরিদপুরে, এখনো খুব ভালো নাম করা, এটা অনেক জায়গায় গান আছে সরানে, ওর সাথে আমার একটা যোগাযোগ হয়ে গেছে রাজনীতি বিষয়ে আগে থেকে, ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেহেতু আমাদের জেলার ছেলে ওর সাথে ওর রুমে যায় জাপানের মতো এরকম স্টুডিয়া এরকম যায় সময় দিতাম গান টান গাতাম লিখতাম, এভাবে করে একটা গানের সুযোগ পাই তবে গানটা বাইর করি। আর পরিকল্পনা ছিল ওই এরকম ওনার কাছ থেকে ওই 3,000 টাকা নিই, নেওয়ার পরে আমি আমার একটা বাজে খারাপ ছিল, নেওয়ার পরে আর তার সাথে আর কথা বলতাম না, পরে নাম্বারটা তো ব্ল্যাক লিস্টে ফেলা দিতাম, এমনি মুখে দেখা হলে কথাম কেমন আছেন কি, তার বেশি কথাম না, আর একজনের কাছে তত নিবারও মনে করতো না, আবার যখন নামাজ পড়তে যেতাম তখন আবার মনে করতো কি এরকম এত টাকা নেওয়ার দরকার আছে, এরকম একটা মন আসতো। যাই হোক, তারপরে আমাদের বাড়ির সাইডে আর একটা বাড়ি আছে, ঠিক আছে, উনিও সম্পর্কে কাকি হয়, উনার হাজবেন্ড থাকতো মালয়েশিয়ায় থাকতো, ওনার সাথে সম্পর্ক হয় কিভাবে আমাদের সাইডে আর একটা এলাকার নাম বলি, উনি আবার একটু খারাপ টাইপের ছিল, অনেক অনেকের সাথে রং নম্বরে কথা বলতো, আমার ব্রেনটা একদিন কাজ করি, উনি যত রং নম্বরে কথা বলে আমি হয়তো একটু ভাব করে কথা বলে দিই আনতে পারি নাকি, ঠিক আছে, এরকম করে যাই ওনার সাথে একটা ওরকম ভাব ভঙ্গি করে গান টান শুনে অনেক মিষ্টি কথা বলে, নাম ছিল সোনিয়া, তবে মেয়ের মনের বয়স বেশি ছিল না যদিও, তবে একটা সওয়াল ছিল, যাই হোক এরকম করে উনাকে আমি বলি যে অমুক জায়গা আসে আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছে, এরকম করে তবে আমি তো জানি যা গেলি তোমাকে চিনে ফেলবে, এখন কি করি কিভাবে যাই, এখন আমার কোনো বুদ্ধি কাজ করছে না যে কিভাবে কি করি, আমার মনে মনে করি যা নাই সত্যি পরিচয় দে, আমি আবার কিছু সত্য দিছি, আমি কই যদি আপনার কোনো চেনা কেউ হয় তাহলে সমস্যা, মানে তার মানে আপনি কি চেনা কেউ নাকি, আমি কই আসলে সত্যি কথা বলবো কি এরকম সবকিছু, আমি কই আচ্ছা আপনি ফেস টু ফেস আসেন ফরিদপুর, যখন দেখা হবে তখনই আপনি বুঝবেন, তখনই তো আমাকে কিছু বলবেন না, তবে আমার ঠিক আছে অনেক সত্য দিয়ে নই, ঠিক আছে মাথা ছোঁয়াই এরকম করে, তারপরে যাই হোক যখন সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে যতই চেনা লোক হোক যাই হোক ওইভাবে আর নেবে না বিষয়টা, ঘনিষ্ঠ যা ঘনিষ্ঠ আমার মনে হয়েছে তাই হয়েছে, যাওয়ার পরে ওই হায় তুই মানে তখন আমার তুই করে পেয়েছে, তুই এত বিয়াদব তুই আমার সাথে এরকম মানে রং নম্বরে ভাব করছিস সেটি, নিজের লজ্জা লাগলো যে দেখা হয়েছে যেহেতু বাড়ির সাইডে বাড়ি ওনার কাছ থেকে আর খাওয়া পারলাম না, আর নেক্সট ডে ফোন দিতে মনে চাইলো না, ঠিক আছে ওইটাও, তবে উনি আমার মনে হয় কি উনি আমার সাথে সম্পর্ক করতো না এরকম এরকম কিছু না মধ্যে পাইনি, উনি একটা লজ্জা খেয়ে গেছে কি রে তুই ওই আমার বাস্তের মতো, ঠিক আছে এরকম কইছে, আর ওইদিকে আমি আগে নেই দেখলাম আরো মান সম্মানের ব্যাপার ওদিকে আর আগেলাম না। তারপরে যেটা আমি শেষ যে মেয়ের সাথে সম্পর্ক করি সেই লোক ব্যারাকের শিক্ষাকর্তা, ঠিক আছে, ওখান দিয়ে মানে আমি যে মসজিদে আজান দিতাম মানে যাওয়ার সময় তাকাতাম এটা ভাব ভঙ্গি ছিল,
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব, যারা যাহা বলিব সত্য বলিব তে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, আমরা বিরতির পর আবারও ফিরছি।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
এবিসি রেডিও 89.2 এফএম
নাম্বার 1 ফর ইট ইন এন্টারটেইনমেন্ট, ওনলি ফর ইউ।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
ওয়েলকাম ব্যাক ওয়ান্স আগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। মোশাররফ রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, আমরা আবারও ফিরছি মোশাররফের কাছে। মোশাররফ, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম তারপর
হ্যাঁ মসজিদে নিয়মিত আজান দিতাম যাতাম আসতাম, ওই সময় ওখানে একটা বউ ছিল ওনার হাজবেন্ড ছিল একটা মানে কলেজের দপ্তরি করত, আর উনি একটা ব্যারাকের টিচার ছিল, যাই হোক উনাকে একদিন আমি বলি আপনার নাম্বারটা কি দেওয়া যায়। উনি বলে কেন আমার নাম্বার দেখি কি করবেন, আপনার সাথে কথা বলবো, আপনাকে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার বন্ধুত্ব করার অনেক মানুষ আছে। তখন আর আমি ওনার সাথে যোগাযোগ করি না, কিছুদিন যোগাযোগ করি না। এরপর আর কি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। এর মাঝে একদিন নামাজ পড়তে যাচ্ছি, উনারই একটা ছাত্রী দিয়ে উনার নাম্বারটা লিখে আমার কাছে মানে পাঠাইছে। আমি বলি কে পাঠাইছে, বলে যে আপা পাঠাইছে। আমাকে কার কাছে দিতে বলছে, আমার নাম বলছে তখন, বুঝছেন। তখন আমার কাছে ওই নাম্বারটা দেয়, নাম্বার দিলে সবকিছু অনেক কিছু বলে ঠিক আছে, সম্পর্ক হয়ে যায়, ভালো একটা সম্পর্ক। আর আমার ইচ্ছা ছিল এখান থেকে আমি অনেক টাকা সংগ্রহ করা পারবো, যেহেতু একটা ব্যারাকের টিচার টাকা পায়, হয়তো যদি একটা ভালো সম্পর্ক করা যায় অনেক টাকা খাইতে পারবো। তবে আমার টার্গেট সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। আমি উনাকে প্রথম দিন বলি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার দিক আমি দেখেন না মাঝে মাঝে চাই তাকাতাম, কেন আপনাকে খুব ভালোবাসি জানেন। তা বুঝছে বুড়ি মানসিকে পছন্দ হইলো, আমি কই ভালোবাসার কাছে কোনো বুড়ে আর জুয়ের নাই, ঠিক আছে আপনাকে আমার ভালো লাগছে, এরকম একটা অভিনয়ের মতো করছি, ঠিক আছে এরকম করে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। মানে উনি আমাকে অনেকটা ভালোবাসে, ওনার বয়স কম, যাকে একটা ভালো একটা সম্পর্ক হলি যাকে প্রতি মাসে মনে করেন উনি মাসে পাতো পাঁচ হাজার পাইলে ওখান থেকে 1,000, আবার আর এক মাসে 2,000, এরকম করে আমি টাকা নিতাম। অনেক রেকর্ডিং আছে ওনার, যদি বিশ্বাস না হয় আপনি আমি যে মসজিদ দাদান দিতাম বাড়ির সাইডে,
মানে এগুলো আপনি ধর্মকর্ম করেছেন এইসব কাজও পাশাপাশি?
হ্যাঁ, ধর্মে যখন যেতাম ঠিক আছে, তো মনে করেন আজান দিতাম।
খারাপ লাগতো না যে আপনি এই যে কাজগুলো করছেন পাশাপাশি নামাজ কালামও পড়ছেন, মানুষকে মসজিদে নামাজ পড়ার জন্য ডাকছেন, মানে আপনার অনুভূতিটা কি হতো ভিতর থেকে?
ভিতর থেকে তারপরে আজান নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, যে আসলে এই সব খারাপ কাজ করি হয়তো আমার নামাজ হইতেছে।
খারাপ কাজ বাদ দেননি, নামাজ বাদ দিয়ে দিয়েছেন?
নামাজ বাদ দিয়ে দিয়েছি। তারপরে কিছুদিন মসজিদে যাই না, সবাই আমাকে অনেক একটা খারাপ বলে, আগে পাঁচত্ব নামাজ পড়তো এখন পড়ে না, তাহলে অনেক বিয়াদ হয়ে গেছে এরকম। আর অনেক সঙ্গ ছিল তখন, অনেকের সাথে বেরান শুরু করলাম, ফ্রেন্ডের সাথে দু একটা সিগারেট টান এরকম, এটা কিছু মানে ওরা খায় তার সাথে আমি দু একটা টান দিই, তবে নেশাটা হয় নাই, যাই হোক এরকম খাতাম। আর নামাজের কথা শুন, নামাজ পড়তাম না, মসজিদে জুম্মার নামাজও পড়তে যেতাম না বাড়িতে, এর জন্য খুব গালি। আমি যাইতে চাইতাম না,
অপরাধ বোধ হতো যে নামাজ তো কবুল হবে না,
নামাজ তো কবুল হবে না, কি খারাপ কাজ করছি, বুঝছেন। এইভাবে মনে করি, আবার ওনার সাথে ওই ভবিষ্যতের আগে কথা কতাম না যে জিনিসটা এই যে আমি ভালো হয়ে যাবো, আগে ভালো হয়ে তারপরে নামাজ পড়বো, ঠিক আছে এরকম একটা জিনিস মনে হতো। ওনার কাছ থেকে আমার মনে হয় 20,000 টাকার মতো নিছি, এরকম নিছি কিন্তু অনেক খারাপ লাগে। ওনার আমার মুখে দেখো, পরে নাম্বারটা বিলাস লিস্টে রাখছি, মানে আমি আমি চাই যে ভালো হয়ে আবার পাঁচত্ব আজান দেবো, নামাজ পড়বো, কিন্তু আবার মাঝে মাঝেই কাজিনি ফোন দিবার মনে
করে,
মানে আবার টাকা খাবার মনে করে, মনে চাই। আবার মাঝে মাঝে যখন একটা মেয়েকে ভালোবাসতাম না, শিখা নাম করে বললাম ওর কথা, যখনই মনে পড়তো তখন মনে করতে না ভালো হয়ে যায়, শুধু ওকে জীবনে ভালোবাসছি, ওরে ভালোবাসে যাবো, আর এই সব বাজে ধান্দা বাদ দিয়ে দেবো। এরকম করে এক মাস দুই এক সপ্তাহ চুপ থাই, আবার কাজিনি ফোন দিয়ে কই কিছু টাকা লাগবে, অমুক যাওয়া লাগবে। আর উনি এমনই ছিল, চাইলেই দিত টাকা, এমনকি ডিম সেদ্ধ করে খাওয়াইতো, তারপরে মানে উনি যত কিছু আয়োজন করতো, ধরেন পিঠে বানাইছে আগে আমারে খাওয়াইতো, না স্বামীরে না খায়, রাতে চলে যেতাম রাত 12টার দিকে 1টার দিকে যায় দেখা করতাম এরকম। উনার বাসায় উনার রুমে চলে যেতাম ডাইরেক্ট। আসলে আমার শেষ কথাগুলো এই যে এইসব আজে বাজে মানে এই রং নাম্বারে, তারপরে এইসব বউদের সাথে এইসব সময় দেওয়ার কারণে হয়তো বা আমার SSC তে ফেল গেছি, GSC তে এই কারণে গেছি, আমার মনে হয় পড়াশোনা ঠিক মতো মন বসে নাই, এসব আজে বাজে ফেলে কাজ করার জন্য, আজে বাজে কাজ করার জন্য আমার মনে হয় এগুলো আমি পড়াশোনাটা ঠিক মতো করতে পারিনি, যেখান সেখানে রাজনৈতিক প্রোগ্রামে গেছি, সময় দিয়েছি কিন্তু পড়াই সময় দিতে পারিনি। এই জন্য আমার মতো এরকম যেন কেউ ভুল না করে, আগে এলো সবচেয়ে আগে পড়াশোনা, কারণ পড়াশোনা বাদ দেয়া কোনো কিছু। আর আমি চাইছি কি যে এইটাও মানে সবটাই ধরতে চাইছি, চাইছি একবার ভাবছি যে শিল্পী হওয়া লাগবে, আবার ভাবছি ধারাভাষ্যকার হওয়া লাগবে, আবার চাইছি যে নায়ক মান্নার মতো কোনো চলচ্চিত্রে যদি যাইতে পারি, কণ্ঠ এরকম অনেক কিছু একসময় একটা মনে পড়ছে। আবার মসজিদে আজান দিতাম, আবার ভাবতাম যে মুয়াজ্জিন হওয়া লাগবে, এরকম মুয়াজ্জিন হিসেবে আজীবন থাকা লাগবে, এরকম এক সময় একটা ধারণা ছিল, আবার ভাবতাম একটা রাজনৈতিক নেতা হইতে হবে। এরকম অনেক দিক, আমি এটাই বলতে চাই যে সব দিকেই কোনোদিন যে কোনো একদিক থাকলে সফল হওয়া যায়, কিন্তু যদি সব দিকে থাকা যায় এটা অসম্ভব, এটা সফল হওয়ার কোন সিস্টেম থাকে না। এই জন্য আমার মতো কেন যেন ভুল না করে, যাই হোক আগে পড়াশোনা, আমি যেমন পড়াশোনা থাকাকালীন সব সবটাই চাইছি বলে আজকে কোনো তাই পাই নাই। যাই হোক পড়াশোনা দেখো অনেক পিছিয়ে গেছি, আমার সাথে যারা ছিল আমার ইচ্ছা আছে যে ফিউচার প্ল্যান যেটা আমার ভাই বিডিআর বর্তমান, আমিও মাপে ঠিক আছে, হ্যাঁ বিজিবিতে আছে, বান্দরবন আছে বর্তমান। যাই হোক আমার ইচ্ছা যে আমি লাম্বা সবকিছুই ঠিক আছি, এসে আমার 19 বছর যেহেতু হয়ে গেছে, তবে আমার মনে হয় যে পুলিশে দাঁড়াতে পারবো, আর পুলিশ ছাড়া আর অন্য কিছু দাঁড়াতে পারবো না। যখন ইন্টারমিডিয়েট পাস করবো তখন হয়তো বিডিআর হইলো, আর পয়েন্টের উপর নির্ভরশীল, পয়েন্ট যদি ভালো হয় এলো আমার আশা আছে। এখন আমার আশা একটা সরকারি চাকরি করা।
জীবনে যে এই যে বাজে কাজগুলো করলেন এটার জন্য কোনো আছে, মানে কোন ধরনের কোন নিজের ভিতর থেকে একটা অনুতপ্ত হওয়া যে ব্যাপারটা ওটা আছে নাকি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকবেন?
না, এগুলোর প্রতি আমার এখন ঘৃণা আসে, আসলে এগুলো খুব খারাপ কাজ। আসলে তাদের তার হাজবেন্ড আছে, তার সাথে সে তারা যাই করুক না করুক, কিন্তু আমার তো তার সাথে কোনো অধিকার নেই, তার কাছে এগুলো সম্পূর্ণ আমার অপরাধ কাজ করছে। এজন্য আমার মতো যেন এরকম কেউ অপরাধ এরকম জগতে না ঢোকে, কারণ যে ঢোকে যার গাও তার ব্যথা, আমি বুঝতে চাই আজকে জিনিসটাকে। কারণ আমি যে সব কাজ করছি আসলে এইগুলি আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, যে মানে মানুষের মধ্যে এইগুলো বলা আমার লজ্জা করে, তারপরও জীবনের গল্প বললাম যাতে আরো আমার আরো যেসব ভাই ব্রাদার আছে তারা আমার কাছ থেকে এই জিনিসটা ভুল সংশোধন করতে পারে, এজন্য আমার বলা।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা এই মুহূর্তে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম তার মুখোমুখি হব, আর তিনি যে পুরো গল্পটা শুনেছেন সে ব্যাপারে আমরা আশ্বস্ত। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার মূল্যবান মতামত আশা করছি, কি বলবেন আপনি?
যে সমস্ত মহিলারা বিদেশ থাকে, আমাদের আমরা প্রাইভেট সেক্টরে দেখতেছি যে আমাদের কাছে যারা রুগী আছে মহিলারা, বিশেষ করে এক সময় এটাকে আমরা বলতাম মিডল ইস্ট সিন্ড্রোম, যাদের হাজবেন্ডটা বিদেশে থাকে, বিশ্বের মধ্যপ্রাচ্যে থাকে, মিডল ইস্টে থাকে, ওই হাজবেন্ড করে থাকলে নারীদের কিন্তু অনেক রকমের, সব মানুষেরই কিন্তু এক ধরনের ভালোবাসার অভাব থাকে, সাহসের যে অভাব থাকে, স্বামী স্ত্রী সম্পর্কের যে একটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোতাবেক যে বিদেশে যারা থাকে স্বামী সেই মহিলাদের সঙ্গে সে সম্পর্ক করত, এবং যেহেতু তার একটা গুণাতে ভালো গান করে সেজন্য তার একটা বিশেষ সমাদর সে সবার কাছে পাইত, ওই তাদের সঙ্গে সে গল্প করে কথা বলে তাদের মহিলাদের কাছ থেকে সে টাকা আদায় করতো। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে তারা নিঃসঙ্গতায় ভুগে, তারা একজন সঙ্গী চায়, তারা একজন মানে প্রিয়জন চায়, টাকা কাছের লোক চায়, কারণ বয়সের সময় একটা যে কোনো বয়সের সময় কিন্তু মানুষের মানসিক একটা যে চাহিদা আছে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা তো মনে করি শুধু কেবল টাকা পাচ্ছে, সংসার করবো, ছেলে মেয়ে আছে, স্বামীর দরকার থাকি বা অন্য প্রেম ভালোবাসা বা অন্য এখানে আমরা এক অর্থে আমাদের কাছে মনে হবে যে মহিলারা ভালো না খারাপ এই সেই, আমরা হয়তো ধর্মের দোহাই দিব অথবা নৈতিকতা দোহাই দিব, কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করতেছি না যে আসলে আল্লাহ তাআলা মানুষে নর নারীকে প্রেরণ করছে তার কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে, তার আবেগগত, তার মনোগত, তার দেহগত কিছু চাহিদা আছে, সেই চাহিদা অপূর্ণ থাকলে কিন্তু সে অসন্তুষ্ট থাকবে, সে অসুখী থাকবে, এবং সেই চাহিদা পূরণের জন্য সে যে কোনো চেষ্টা করতে থাকে। সেই জন্যই তারা এই ধরনের মোশারফের মতন যারা ইয়াং ছেলে আছে এবং আবার কিছু গুণও আছে তাদের সঙ্গে গল্প করে বা অন্যভাবে সময় কাটিয়ে তারা সেই তাদের সেই যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে তারা হয়তো, এই জন্য শুধু মোশারফ দায়ী না এবং শুধু মহিলারা দায়ী এটাও বলা ঠিক হবে না, কারণ মোশারফের দায়ীটা একটু বেশি, কারণ ওই মহিলাদের এই যে আবেগের ব্যাপারটা এটাকে সে ব্ল্যাকমেল করেন, তাদের একটা মানে গল্পের করা বন্ধু বাপ নিয়ে সে আসলে যা করছে সে এক ধরনের প্রতারণা, তাদের কাছ থেকে টাকা পাওয়ার উদ্দেশ্যটাই ছিল তার মুখ্য। এটা কিন্তু এক ধরনের নৈতিক অপরাধ, খুবই বড় ধরনের খারাপ অপরাধ। আমি আশা করি মোশাররফ কথাটা বুঝতে চাচ্ছেন যে যদি কোনো মহিলার সঙ্গে বা মানুষের সঙ্গে, মেয়ের সঙ্গে তার সম্পর্ক করতে হয়, ভালোবাসার সম্পর্ক করতে হয়, সে ভালোবাসবে, তার সঙ্গে বিয়ে করবে। কিন্তু এইভাবে বিভিন্ন মহিলাদের সঙ্গে এইভাবে একটা বন্ধুত্বের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক নাম দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার যে চেষ্টা, এটা খুবই অনৈতিক থেকে নিশ্চয়ই সে ভালো হওয়ার জন্য এসেছে। আশা করি যারা বাইরে আছেন, যেটা শিক্ষণে বেরো হচ্ছে যে আমরা যারা আছি তারা কিন্তু এই যে কথাটা বুঝতে হবে যে নর এবং নারী উভয়েরই কিন্তু কিছু শারীরিক অমানসিক দাবি আছে, দায়ী আছে, তা পূরণ করতে হবে। পূরণ না করে তাদের কাছ থেকে প্রতিষ্ঠিত সততা এগুলি মানে আমরা শুধু কাটিয়ে দেবো সেজন্য না হয়, এই ব্যাপারে সবার সচেতন থাকলে সামান্য কিছু টাকা দিয়ে 5,000 দিয়ে কিন্তু সেই কাজগুলি করতেছে, এটা কিন্তু তার সে যখন বিয়ে করবে তখন কিন্তু তার জন্য ক্ষমতা আছে, তখন কিন্তু সে প্রলোভন থেকে ফিরে আসতে পারবে না, তখন তার সংসার বাঙন থাকবে। এখন যদি আমি মোশাররফের প্রশ্ন করি, মোশাররফের বউ যদি এখন তখন আরেকজনের সঙ্গে
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। বেশ কিছু টেক্সট ফেসবুকে পেয়েছি আমরা বরাবরের মতো। কনক লিখেছে যে এইটা আসলে এক ধরনের অপরাধের গল্প কিনা সেটা নিয়ে আমাদের এক ধরনের দোটানা তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে ছেলেটার মধ্যে এক ধরনের নিজেকে ফলানোর বা নিজেকে জাহির করার এক ধরনের টেন্ডেন্সি আছে, সেটা আসলে কোন বয়সের জন্যই ভালো কোন রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য। এছাড়া আরো বেশ কিছু, ঝিনুক নামের এক বন্ধু লিখেছেন যে মেয়েদেরকে পটানোর জন্য এই সব কাজ করে এবং মেয়েরা যা আসলে পটে যায়, এদের দুজনকেই আসলে বোকা বলা ছাড়া আমাদের কিছু বলার নেই। অনেক ধন্যবাদ ঝিনুক আপনাকে এই মন্তব্যের জন্য। এছাড়াও আমরা অনেক রকমের কমেন্টস পেয়েছি, তবে আমরা বলবো যে বেশিরভাগই আমাদেরকে লিখেছেন যে আজকের স্টোরিটা আমাদেরকে ততটা বেশি টাচ করতে পারেনি। আপনাদের এই অনেস্ট ওপিনিয়নটাকে আমরাও এগ্রি করছি যে আসলে ততটা আমাদেরকেও টাচ করতে পারেনি। তবে এটা ঠিক যে ও যে ভুলের মধ্যে ছিল, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ভুল মানুষের জীবনকে বড় ধরনের অপরাধের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। আমরা সেই অর্থে মোশাররফকে আজকে জেবিএসবিতে সুযোগ দিয়েছি। আমরা সবসময় একটা কথা বলতে চাই যে মোটা দাগের আসামি হলে জেবিএসবিতে আপনার বলার সুযোগ পাবেন, ব্যাপারটা এরকম নয়। দু একটা খুন করলেই আপনি যাহা বলিব সত্য বলিবতে আপনাকে আমরা গেস্ট করবো, ব্যাপারটা এরকম নয়। জীবনের যে স্তরেই আপনি যেভাবেই অপরাধ করুন না কেন, যে ভুলটাই আপনি করুন না কেন, সেই ভুলই যে আপনার জীবনটাকে ড্যামেজ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই প্রমাণটি বা সেই ছাপটি রাখার জন্যই আমরা কিন্তু বারবার আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে ফ্লোর দিই। আপনারা যারা এখানে আসতে চান তাদেরকে আরো একবার মনে করে দিচ্ছি, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে যারা চিঠি বা মেইল পাঠান তাদের মধ্য থেকে একজনের মেইল বা চিঠি শোনাবো, আমাদেরকে পড়ে শোনাবে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আমি বন্ধন। কিছুদিন আগে আমরা আমাদের পাশের এলাকার বন্ধুদের সাথে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করি। ম্যাচটির জয়ী দলের পুরস্কার ছিল 5,000 টাকা। আমি ওই ম্যাচের স্কোরার ছিলাম। একসময় আমি আমাদের দলের পক্ষে 4 রান যোগ করে রাখি। ভেবেছিলাম ধরা পড়ে যাব, কিন্তু বিষয়টি কেউ খেয়াল করেনি। আমরা ম্যাচটি জিতে যাই, তবে ওই 4 রান চুরির ব্যাপারটা আমাকে এখনো পীড়া দেয়। এরকম জয়ে আসলে স্বস্তি নেই, আছে লজ্জা আর গ্লানি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ করছি, এ পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা আছেন সবসময় আমাদের অনুষ্ঠানের সাথে। একই সাথে ধন্যবাদ জানাবো যাদের উপলব্ধি হয় এই অনুষ্ঠান শুনে, যারা এই অনুষ্ঠানটি শোনার পর মনে করেন ভুল থেকে সরে আসা উচিত, অপরাধ থেকে সরে আসা উচিত, তাদের জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক 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 বেশি শুভকামনা জানাতে চাই। শেষের দিকে এসে আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান, এবং আপনারা যদি সঠিক পথ খুঁজে পান তাহলেই আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন
আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC রেডিও 89.2 FM.